This track was downloaded from FusionBD.com.
এশিয়ান রেডিও 90.8 FM শুনতে থাকো।
ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে টিউন করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM। সময়টা হচ্ছে ঠিক এই মুহূর্তে রাত 11:59 এবং দেখতে দেখতে রাত 12:00 এবং শুরু হয়ে গেল ভৌতিক 90.8। আজি কনক এবং ফিরোজ খান আছে আপনার সাথে, থাকবো ঠিক রাত 2:00 পর্যন্ত। আপনি চাইলে কিন্তু আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা আমাদের আজকের শোটা আপনার কাছে কেমন লাগছে, কোন ঘটনাটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, ইন দ্য মেন টাইম কোন ঘটনাটা আপনার কাছে বানোয়াট মনে হচ্ছে, কোনটা বেশি ইন্টারেস্টিং এবং কোনটা একেবারে ইন্টারেস্টিং না, সেই কথাবার্তাগুলো আমাদেরকে লিখে সেন্ড করতে পারেন। দুটো অপশন রয়েছে, একটি অপশন হচ্ছে ফেসবুকে, এবং সেই ফেসবুকে আপনি যদি আমাদের সাথে জয়েন করতে চান আপনাকে সিম্পলি চলে যেতে হবে facebook.com/asianvideo সেই ঠিকানায়, এবং সেখানে শুরুতে যে পোস্টটি পাবেন সেই পোস্টটিতে আপনার মন্তব্য লিখবেন এবং চাইলে শেয়ার করতে পারেন যাতে আপনার বন্ধুরা এই শোটা মিস না করে ফেলে। আর যদি কোনো ঘটনা আপনার কাছে থেকে থাকে সেটা আপনি নিজে জানেন আপনার নিজের সাথে ঘটেছে কিংবা কোনো আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া ঘটনা কিংবা কারো মুখ থেকে শুনেছেন এমন কোনো ঘটনা, আপনি লিখে আমাদেরকে ইনবক্স করতে পারেন। আমরা চেষ্টা করব সেই ঘটনাটি যদি আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় সেটি অন এয়ার করবার জন্য, এবং সেই ঘটনাটা লিখে আমাদেরকে পাঠাতে হবে আমাদের ভৌতিকের ফেসবুকে যে পেজ রয়েছে সেই পেজে, এবং সেই পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhautik90.8। ভৌতিক বানান হচ্ছে BHOUTIK। যদি চান আপনি স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করবেন তাহলে একটি অপশন খোলা রয়েছে, এবং সেই অপশনটি হচ্ছে আপনাকে সিম্পলি সেলফোনের মেসেজ অপশনে যেতে হবে, সেখানে গিয়ে লিখে ফেলতে হবে AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8 অর্থাৎ ভৌতিক 90.8 এর শর্ট ফর্ম, দেন স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম এবং সেলফোন নাম্বার, সেন্ড করতে হবে দ্য সিগনেচার নাম্বার উইচ ইজ 2323।
বন্ধুরা আমরা আপনাদের সাথে ঠিক রাত 2:00 পর্যন্ত আছি, আপনার কথাবার্তাগুলো আমাদেরকে লিখে জানা দিতে পারেন। আজকের ভৌতিক আপনার কাছে কেমন লাগছে, ঘটনাগুলো কেমন ভয়ঙ্কর না কি হচ্ছে, আপনার মতামত আমরা লিখে জানান দিন। আপনার কথা লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশন গিয়ে, প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে।
আর যদি স্টুডিওতে এসে আপনার পক্ষে ঘটনা শেয়ার করা সম্ভব না হয় তাহলে সিম্পলি আপনি যেটা করতে পারেন রেকর্ড করে আমাদেরকে ইমেল করতে পারেন আপনার ভয়েসটি কিংবা আপনার ঘটনাটি, আমরা চেষ্টা করবো সেটি ব্যাকগ্রাউন্ড মিউজিকে সুন্দর একটা হরর ফিলিংস দিয়ে তারপর অন এয়ার করবার জন্য। এবং আপনাকে যেটা করতে হবে সেটার জন্য আপনার মোবাইলের যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসে চাইলে স্পষ্ট এক করে আপনি সেই ঘটনাটা রেকর্ড করে ফেলতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে BHOUTIK90.8 অর্থাৎ ভৌতিক 90.8@gmail.com। আমরা একটা ঘটনা শুনে ফেলবো যে ঘটনাটা আমাদেরকে ইনবক্স করেছিলেন ভৌতিকের পেজে, এটার পরপর আমরা ফিরছি, একটু পর সাথে থাকুন।
ভাইয়া আমি রবিউল ইসলাম রাব্বি, যশোরে থাকি। আজ আমি আমার জীবনের একটা ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি আজ থেকে 7 বছর আগে ঘটে যাওয়া। আমরা 4 বন্ধু মিলে ঠিক করি সেই বছরের শবে বরাতের রাতে একসাথে মসজিদে থাকব এবং সারা রাত নামাজ পড়ব, ঠিক যেমন কাজ তেমন কথা। সকলেই রাতের খাবার শেষ করে মসজিদের দিকে চলে আসি। আমাদের মসজিদ এলাকার শেষ প্রান্তে, মসজিদের পাশে বড় 2টা পুকুর আছে এবং পুকুরের শেষ প্রান্তে একটি বড় বাগান আছে। আমরা মসজিদে এসে নামাজ পড়তে থাকি। আমরা বন্ধুরা রাত দুটো পর্যন্ত শবে বরাতের নামাজ পড়ি। তারপর সবাই মিলে ঠিক করি ওই পুকুর পাড়ে বসে একটু আড্ডা দেব। চার বন্ধু একসাথে আড্ডা দিতে বসলাম। প্রায় 40 মিনিট আড্ডা ভালোই কাটল। হঠাৎ এক বন্ধুর চোখ পড়ল পুকুরের শেষ অংশের বাগানের জোড়া তাল গাছের দিকে। একটু বলে রাখি, আমাদের সে বন্ধু ছিল ভীষণ ভীতু। সে আমাদের বলল, তোরা সবাই দেখ, তাল গাছের মাথায় কিছু একটা নড়ছে। আমরা সবাই তাকে ভীতু বলে খেপাতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল সেই গাছ দুটোর দিকে। দেখলাম গাছের মাথা একটি আরেকটির দিকে বেঁকে যাচ্ছে এবং এক গাছ থেকে অন্য গাছ থেকে এবং এক গাছ থেকে অন্য গাছে সাদা কিছু আসা যাওয়া করছে। আমরা চারজন একের পর এক সবাই ঘটনাটা দেখলাম। আমাদের মধ্যে এক বন্ধু বলল, চল সবাই বিষয়টা দেখে আসে। তার কথায় সকলেই হাঁটতে শুরু করলাম। গাছের নিচে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য কেউই তৈরি ছিলাম না। দেখলাম এক মহিলা সাদা একটা পোশাক পরা, তার মাথায় লম্বা লম্বা চুল, হাতও পর্যন্ত ঝুলছে। সে তার মাথার চুল দিয়ে অন্য একটি গাছকে টেনে আনছে এবং গাছটা বেঁকে যাচ্ছে। আর সেই মহিলা এক গাছ থেকে অন্য গাছে চলে যাচ্ছে। এই দেখে আমরা সবাই দৌড় শুরু করলাম। আমরা যখন মসজিদে আসলাম দেখলাম আমরা তিনজন, সে ভীতু বন্ধুটি আমাদের সাথে আসেনি। তারপর মসজিদের ইমাম সহ 7 থেকে 9 জন গিয়ে দেখলাম সে বন্ধুটি গাছের গোড়ায় বেহুশ হয়ে পড়ে আছে, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তখন তাকে সবাই হাসপাতালে নিয়ে যায়। অনেকদিন সে কথা বলতে পারেনি। আমার বন্ধুটি সুস্থ হলে তার কাছ থেকে শুনেছি গাছের উপরে সেই মহিলা তার লম্বা হাত দিয়ে তার মুখের মধ্যে একটা থাপ্পড় মারে এবং আমার বন্ধুটি জ্ঞান হারিয়ে ফেলে। এই ছিল ভাইয়ারা আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।
আমরা প্রথম ঘটনা শুনে ফেললাম। ঠিক এই মুহূর্তে আমার কাছে এই ঘটনাটা শুনে যেটা মনে হচ্ছে, খুব সিম্পল একটা ঘটনা এবং এ ধরনের ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আমাদের ভৌতিক পেজে আপনি চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন এবং সেই পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। আর যে কনক এবং ফিরোজ খানের সাথে আপনি শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM এ উইকেন্ড স্পেশাল। চেষ্টা করবো দারুণ কিছু কিছু ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করবার জন্য এবং শোটার মধ্যে যে ঘটনাগুলো আসছে সে ঘটনাগুলো কিন্তু আপনারা আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। সো আপনাদের উপর ডিপেন্ড করে শোটা দারুণ হবে নাকি হবে না। অমিত দত্ত আমাদেরকে লিখছেন, খোড়াশাল থেকে শুনছেন আপনি নিয়মিত শ্রোতা, আজ আপনি কলেজে গিয়ে ফ্রেন্ডদেরকে বলেছেন এই শোটা শোনার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রয়েছেন আমাদের সাথে জুয়েল ব্রানা, তিনি বলছেন, অনেক সময় থেকে অপেক্ষা করছি আমি আপনাদের নিয়মিত লিসেনার, আশা করছি আজকের শোটা ভয়ের হবে, আমরা চেষ্টা করবো। শহীদুল ইসলাম শুভ, তিনি বলছেন বৃহস্পতিবার দিলে ভালো হয় শোটা, মনে হয় না এরকম কোনো কিছু একটা হবে। শহীদুল ইসলাম শুভ এগিয়ে আমাদেরকে লিখেছেন। ইনোসেন্ট বয় আতাউর, তিনি ডুমুরিয়া কলেজ থেকে শুনছেন কষ্টের ব্যাপারে, তিনি এমনটাই বলছেন। রয়েছেন আমাদের সাথে, ইমেলটা একটু ভালো লাগলো। আচ্ছা অলরাইট, বুঝতে পারছি, ইমেলের অপশনটা খোলা রেখেছি তাদের জন্য যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারবেন না বাট তারপরেও ঘটনা বলতে চান। কৃষ্ণ ভক্ত নামে আজকেও তোমাদের সাথেই রয়েছি, থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে রফিক ইসলাম, রয়েছেন আমিন হাসনা, তিনি বলছেন আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। টুইঙ্কল অ্যাপস, তিনি বলছেন কেমন আছো? আর সাথেই রয়েছি নূর তেসলা, আমাদের সাথে রয়েছেন আকাশ হোসেন, রয়েছেন রয়েছেন পাপিয়া রহমান, রয়েছেন ফাহিম খান সহ আর অনেকগুলো বন্ধু। আমরা চেষ্টা করব কমেন্টগুলো পড়বার জন্য, যারা কমেন্ট করতে চান ফেসবুকে facebook.com/asianradio এই ঠিকানায় চলে যাবেন এবং শুরুতেই যে পোস্টটি দেখতে পাবেন সেই পোস্টে কমেন্ট করে ফেলবেন যাতে আমরা পড়তে পারি।
আর বন্ধুরা আপনারা আমাদেরকে এসএমএস করুন, লিখুন আপনার মতামত মোবাইলে মেসেজ অপশন গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। আমাদের সাথে অসংখ্য বন্ধু SMS এর মাধ্যমে যুক্ত আছে লিখেছেন নাইবাসের ফার্মগেট থেকে ওয়েলকাম ব্যাগ ভৌতিক ফ্যামিলি। ওকে আপনাকে থ্যাংকস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মারুফ আছে আমাদের সাথে, শুনছি আমাদের সাথে আজ প্রথম, আচ্ছা প্রথম শুনছি, অনেক ভালো লাগছে। আমরা লিখছি রকিব হাসান আছে আমাদের সাথে কুমিল্লা থেকে, ভাইয়া আমি তোমাদের নতুন বন্ধু, আছে আমি আর আমার ওয়াইফ আয়েশা একসাথে তোমাদের শুনছি, আজ আমাদের বাসর রাত, খুব ভালো লাগবে এমনটাই আশা করছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক তার কাছে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। আমাদের সাথে শাহাদাত আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমাদের সাথে আছে শুভ ধানমন্ডি থেকে, ভাইয়া শ্রোতা ওকে, নিশ্চয়ই দেব আছে আমাদের সাথে খেলখাত থেকে, ভয় পেতে চাই আরো, নিশ্চয়ই রাত দুটো পর্যন্ত থাকেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটু ভয় পাইয়ে দেওয়ার জন্য। আবির হাসান আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, আমাদের সাথে আছে তানভীর বালুরঘাট থেকে, অন্ধকারে শুনছি খুব ভয় পাচ্ছি। আমাদের সাথে আছে তহিদুল হাজিরবাগ থেকে, শুনছি আচ্ছা সে গল্পগুলো অনেক ভালো লাগছে আমরা দেখেছি। আমাদের সাথে আছে সরোয়ার জুরাইন থেকে, হাই ব্রো আচ্ছা আমাদের সাথে আছে, রাত দুটো পর্যন্ত থাকবে আমাদের কথা দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
ঠিক এই মুহূর্তে আমরা চলে যাবো আরেকটা গল্পে। এই গল্প শুনতে শুনতে আপনি চাইলে কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন ফেসবুক মাধ্যমে, আর যদি SMS করতে চান তাহলে AR স্পেস নেম লোকেশন এবং তারপর কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে দ্য সিগনেচার নাম্বার হুইচ ইস 2323। আর যে কনক এবং ফিরোজ খান রয়েছে আপনার সাথে,
আমি রাব্বি। ঘটনাটি খুলনার খাজিশপুর তিলুকছড়া গ্রামের ঘটনা। এটা আমার এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা। ঘটনাটি ঘটে 2007 সালে। তো একদিন এক লোক মারা যায়। সেদিন লঞ্চ ঘাট থেকে লাশটাকে নিয়ে আসতে হচ্ছিল মাটলার ঘাটে। তো সাথে ছিল ওনার বউ এবং ছেলে। লাশটাকে যখন উঠানো হয় তখন বিকেল 5:30। তাদের মাটলার ঘাটে পৌঁছাতে পৌঁছাতে সময় লেগে যায় আনুমানিক রাত 11:00 থেকে 11:30 পর্যন্ত। কিছুক্ষণের মধ্যে এক বুড়ো ভদ্রলোক এসে মহিলাটাকে বলছে, মা এই লাশটা তোমার কে? সে বলেছে, এটা আমার স্বামী। বুড়ো লোকটা বলেছে, ঠিক আছে তুমি কই যাবা? আমি তিলুকছড়া গ্রামে যাব। আমি সেখানে যাব, চলো একসাথে যাই। তখন লোকটা মহিলাকে বলেছে, তোমার সাথে আর কেউ নেই? সে বলল, হ্যাঁ আমরা যখন ঘাটে নামব সেখানে আমার আরো অনেক আত্মীয়স্বজন থাকবে। আনুমানিক রাত 11:30 দিকে মালটার ঘাটে লঞ্চটি পৌঁছে গেল। আবহাওয়া খারাপ থাকার কারণে সেখানে লাশের আত্মীয়স্বজন কেউ আসতে পারেনি। লঞ্চে যারা ছিল তারা বলেছেন, আপনারা কি যেতে পারবেন? বুড়ো লোকটা বলল, আপনারা একটু কষ্ট করে লাশটি নামিয়ে দিন, আমরা চলে যেতে পারব। তার লাশটি নামিয়ে দিল। আবহাওয়া খারাপ থাকার কারণে প্রচণ্ড অন্ধকার। হঠাৎ করে বুড়ো লোকটা সামনে একটা ভ্যান গাড়ি দেখতে পায়। ভ্যান গাড়িতে একটা লোক বসে আছে। লোকটাকে দেখে বলেছে যে, আপনি একটু এদিকে আসেন। সে এসে বলেছে, হ্যাঁ বলুন, আমরা লাশটিকে নিয়ে তিলুকছড়া গ্রামে যাব, তো আপনি একটু কষ্ট করে আমাদেরকে দিয়ে আসুন। ভ্যান গাড়িতে লাশটি নেওয়া হয় এবং তারা তাদের গন্তব্যস্থলে যাত্রা শুরু করে। আনুমানিক রাত 12:30 কাছাকাছি। মাটলার ঘাটে থেকে তিলুকছড়া গ্রাম 5 কিলোমিটার রাস্তা। তো কিছুদূর যাওয়ার পর আবহাওয়া প্রচণ্ড খারাপ, প্রচণ্ড অন্ধকার, বৃষ্টির দিন, ভয়ঙ্কর রাত। তাই ভ্যান চালকটি বলেছে, সামনে তো যাওয়া যাচ্ছে না, আবহাওয়া খুবই খারাপ, সামনে একটা পুরনো বাড়ি আছে আমরা ওখানে থাকি, আবহাওয়া যখন ভালো হবে তখন আমরা রওনা দেব। বুড়ো লোকটা বলতেছে যে, আচ্ছা ঠিক আছে। তারপর কিছুদূর যাওয়ার পর পুরনো বাড়ির সামনে তারা পৌঁছালো। পৌঁছানোর পর ভ্যান চালকটি বলতেছে যে, আপনারা থাকেন, আবহাওয়া ভালো হলে আমি আপনাদেরকে এসে আবার নিয়ে যাব। এই বলে চালকটি বাইরে চলে গেল। লাশের পাশে ছিল ওনার ছোট্ট ছেলে এবং সেই বুড়ো লোকটি। বাইরে প্রচণ্ড বৃষ্টি, তারা বসে আছে। হঠাৎ করে বউটা দেখতে পেল বুড়ো লোকটা মানুষের স্বাভাবিক উচ্চতার থেকে বড় হচ্ছে। সে বসা অবস্থায় আস্তে আস্তে বড় হচ্ছে। একটা জিনিস আমি ভুলে গেছি তখন বলতে, যেটা হচ্ছে আমরা যখন বিশ্বাস করেছি ভূতের পাতা উল্টানো হয় তখন সেই জিনিসটা দেখতে পায়নি সেই মহিলাটি। মহিলাটি পরবর্তীতে সেই জিনিসটা দেখতে পায়। আস্তে আস্তে বুড়ো লোকটা অস্বাভাবিক মাত্রায় বড় হতে শুরু করে। এটা দেখে মহিলাটি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং মুহূর্তেই মহিলাটি তার ছেলেকে কোলে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সে যখন বাইরে আসে তখন সে দেখে বাইরে ভ্যান চালকটি নেই। সে সামনের দিকে ছুটতে থাকে, তো সামনে এগোনোর পর কিছু বাড়ি দেখতে পায়। সে ওই বাড়ির লোকজনকে ডাক দেয় এবং মহিলাটি তাদেরকে সবকিছু বলে। তারপর তারা সেখানে যেয়ে দেখে সেই বুড়ো লোকটি নেই, লাশটার দুই হাতে এবং ডান পা খাওয়া। তারা এটা দেখে আশ্চর্য হয়ে যায়। এই হলো আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন ভাইয়ারা।
শুনছেন ভৌতিক 90.8, যেখানে আর যে কর্ণক আপনার সাথে রয়েছে এবং রয়েছে ফিরোজ খান। রাত দুটো পর্যন্ত থাকবো এমনটাই আপনাকে কথা দিয়েছিলাম। আপনি আমাদের সাথে জয়েন করবেন, জানাবেন আপনার ব্যক্তিগত মন্তব্যগুলো, লিখে ফেলবেন AR স্পেস নেম লোকেশন, তারপর কথাবার্তা এবং সেন্ড করে দিতে হবে তার সিগনেচার নাম্বার উইচ ইস 2323। জুয়েল রানা আমাদেরকে ঠিক এই মুহূর্তে ফেসবুক ফ্যান পেজে কমেন্ট করেছেন এবং আপনি যদি কমেন্ট করতেই চান তাহলে চলে যাবেন facebook.com/asianradio। সেই ঠিকানায় তিনি বলছেন, অনেক সময় ধরে অপেক্ষা করছি, আমি আপনাদের নিয়মিত শ্রোতা, আশা করি আজকের শোটা অনেক বেশি ভয়ের হবে। এসএমএস টা আমরা পড়ে ফেলেছিলাম। অনিল হোসেন রাজ তিনি আমাদেরকে রয়েছেন আর লিখেছেন, রেখেছেন যে কনক ভাই যাত্রাবাড়ি থেকে আপনি আমাদেরকে শুনছেন, থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে সুলভ হিমু, কিছু ঘটনা একেবারে বানানো কাহিনী, আশা করি এসব থেকে একটু খেয়াল রাখবেন এবং আসলে কোন ঘটনাগুলো বানানো এবং কোন ঘটনাগুলো সত্য আমরা সেটা বুঝে শুনে দেবার চেষ্টা করি এবং এরপরেও যদি কেউ এরকম কোনো কিছু করে থাকে বানোয়ার ঘটনা নিয়ে আসে, সত্যি আমাদের কিছু বলার থাকে না। সভিত বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আমরা চেষ্টা করবো সেই ঘটনাগুলো অনিয়ার করবার জন্য। শহীদুল ইসলাম শুভ তিনি আমাদের সাথে রয়েছেন, রয়েছেন এই মুহূর্তে। আরো অনেকগুলো বন্ধু আমরা SMS নিয়ে নিব কিছু।
রামপুরা থেকে বিপ্লব আছে আমাদের সাথে, বাড্ডা থেকে শুনছে, হুসাইন আছে আমাদের সাথে কাউলার ভৌতিক 90.8 কে অনেক বেশি ভালোবাসে এটি লিখছে। টাইগার হাফিজ জঙ্গলমোলা বাড়ি থেকে আমাদের সাথে আছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ওফি আছে আমাদের সাথে মাতোয়াল যাত্রা বাড়ি থেকে শুনছে, বলদ আছে আমাদের সাথে ফ্রম গাইবান্ধা থেকে, প্রোগ্রামটা ওয়াসআপ, থ্যাংকস এশিয়ান রেডিওকে এমন একটি শো করার জন্য। এমবি জাহিদ আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে ফরহাদ চাঁদপুর থেকে, প্রথম গল্পটা অনেক ভালো লাগছে আমাদের কাছে। শুভ আছে ধানমন্ডি থেকে, অনেক ভালো লাগছে। সাদি আছে আমাদের সাথে গাজীপুর থেকে, আজাদুর আছে আমাদের সাথে, মেহেদি আছে নরসিংদী থেকে, ভালো লাগছে। সৈকত আহমেদ, কনক আছে আমাদের সাথে ফুলবাড়িয়া থেকে, আমাদের সাথে আছে আলো আছে আমাদের সাথে, বাবু আছে আমাদের সাথে কাঁচপুর থেকে শুনছে, খুব ভয় লাগছে। ইয়াসমিন
এবং এ পর্যায়ে আমরা চলে যাবো আরেকটা স্টোরি, তার একবার বোর্ডে করে দিতে চাই আপনার কাছে। যদি কোনো স্টোরি থেকে থাকে তাহলে অফকোর্স সেটি আমাদেরকে ইমেল করতে পারেন কিংবা আমাদের ফেসবুক ফ্যান পেজে চাইলে আপনি ইনবক্স করতে পারেন। এবং যারা যারা ভৌতিকের ফ্যান পেজে আমাদেরকে কমেন্ট করছেন তাদেরকে বলছি, অফকোর্স কমেন্ট করতে হবে শুধুমাত্র এশিয়ান রেডিও এইখানটায় যে পেজ রয়েছে ফেসবুকে সেই পেজে, এবং ঘটনাগুলো শেয়ার করতে হবে আমাদের ভৌতিকের পেজে। এবং যারা রেকর্ড করে পাঠাবেন তাদের জন্য ইমেল অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি, ভৌতিক908@gmail.com। সেখানে গিয়ে রেকর্ড করে আমাদেরকে চাইলে আপনি কোনো ঘটনা ইনবক্স করে পাঠাতে পারেন। সো হিয়ার উই গো ফর দ্য থার্ড স্টোরি।
আমার নাম ফেরদোস, দয়া করে পড়বেন আমার ঘটনাটি। আমার নানার বাবা মোহাম্মদ ইদ্রিস মিয়া ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার। তার চাকরির জীবনে একটা দীর্ঘ সময় তিনি চট্টগ্রামে কাটিয়েছিলেন। একবারে কুখ্যাত ডাকাতকে ধরার কারণে তৎকালীন ইংরেজ সরকার তাকে কিছু নগদ অর্থ প্রদান করে, ওই টাকা দিয়ে তিনি একটি জমি কিনেন। আমার নানা হওয়ার পর নানার বাসা সেখানে একটি বাড়ি বানান। ডাক্তারি পাশ করার পর আমার নানা সরকারি ডাক্তার হিসেবে কুমিল্লাতে যোগদান করেন। নানার বাবা তার প্রত্যেক ভিটা ফেলে চট্টগ্রামে থাকার ব্যাপারে রাজি ছিলেন না, তাই বাড়িটি এক হিন্দু ব্যবসায়ীর কাছে ভাড়া দিয়ে দেয়। এভাবেই চলছিল। দশ মাসের যুদ্ধের পর বাংলাদেশ তখন স্বাধীন হয়েছে। যুদ্ধ শেষে অনেকের অনেক সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছিল, যুদ্ধের ওই কয়েক মাস চট্টগ্রামে বাড়ির কোনো খবর নানা নিতে পারেননি। তাই নানার বাবা নানাকে চট্টগ্রামে পাঠান বাড়ির অবস্থা দেখার জন্য। এসে দেখলেন পুরো বাড়ি ঘাস লতা পাতায় ছেয়ে গিয়েছিল, খুবই এলোমেলো অবস্থা। বাড়ি তালাবদ্ধ, আশেপাশে খোঁজ নিয়ে নানা জানলেন সেই হিন্দু ব্যবসায়ী ভারতে পালিয়ে যান। যুদ্ধ চলাকালীন সময়ে বাড়িটি খালি পড়েছিল। তারপর নানা লোকজন ডেকে বাড়ি ঘর পরিষ্কার কাজে হাত দেন। বাড়ির ভেতরটা পরিষ্কার করার সময় শ্রমিকরা নানা রকম অদ্ভুত জিনিস পায়, যেমন নানা রকম কাপড়ের মূর্তি, ছোট কিছু মাথার খুলি, লালচে রঙের কাপড়, নানা রকম সুগন্ধি, আর একটা রুমের মেঝেতে কিছু নকশা করা আলপনা। ব্যাপারটা ঠিক স্বাভাবিক মনে না হওয়ায় লাগালেন, কিন্তু তেমন কোনো খবর পেলেন না তিনি। নানার এক খালাতো ভাই ছিল জামাল নানা, তিনি চট্টগ্রামে থাকতেন। তিনি সবকিছু দেখে বললেন ওই বাড়িতে তন্ত্রমন্ত্র বা সব শুনে আমার নানা কিছুটা ঘাবড়ে গেলেন। বাড়ি পরিষ্কার করার জন্য যে শ্রমিকরা ছিল কোন ছিল না। শেষমেশ বাধ্য হয়ে আমার নানা আর সেই ভাই মিলে সব অদ্ভুত জিনিসগুলো দূরে নিয়ে মাটি চাপা দেন। তারপর আরো লোকজন ডেকে পুরো বাড়িটি রং টং করে একেবারে ছকছকে করে ফেলেন। একজন কেয়ারটেকার আর জামাল নানাকে বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে তিনি নোয়াখালী ফিরে আসেন। আমার নানি তখন গর্ভবতী, আমার মেজো খালা তখন আমার নানির পেটে। নানির শরীর বেশি ভালো ছিল না। আমার নানা চেয়েছিলেন নানিকে চট্টগ্রামে কিছুদিন এনে রাখবেন। তাই দুদিনের মাথায় আমার নানা, নানি, মামা, বড় মামা নানির এক বোনকে নিয়ে চট্টগ্রামে চলে এলেন। এসে দেখলেন বাড়িতে কেউ নেই। কিছুক্ষণ ডাকাডাকি এবং খোঁজাখুঁজির পর পাশের বাড়ি থেকে জামাল নানাকে পাওয়া গেল। তার চোখের নিচে কালি, মাথার চুল এলোমেলো হয়ে আছে। ঘটনা কি জানতে চাইলে জামাল নানা যা বললেন তা অনেকটা এরকম ছিল যে রাতে তারা ঘুমাচ্ছিল, হঠাৎ কেন যেন তার ঘুমটা ভেঙে যায়। চোখ মেলতেই তিনি কেমন যেন একটা বোটকা গন্ধ পান। মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই হারিকেনের মিটি মিটি আলোয় তিনি দেখলেন দরজার সামনে মানুষের মতো দেখতে কালো লোমে আবৃত মুখমণ্ডলের একটা বিচিত্র প্রাণী দাঁড়িয়ে আছে। এ দেখে তিনি ভয়ে সাথে সাথে চিৎকার দেন। চিৎকার শুনে মাটিতে শুয়ে থাকা কেয়ারটেকার লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে কেয়ারটেকারকে ব্যাপারটা খুলে বলেন। কেয়ারটেকার ছিল মোটামুটি সাহসী, সে বাইরে হারিকেন নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল, তারপর ফিরে এসে ব্যাপারটাকে স্বপ্ন বলে ব্যাখ্যা দিলেন। সেও নিজেও ঘুমিয়ে পড়ল। সকালবেলা কেয়ারটেকারের হইচয়ে জামাল নানার ঘুম ভাঙে। তিনি ঘটনা কি জানতে চাইলে কেয়ারটেকার বলে কে যেন বাড়ির পেছনে একটা মরা কুকুরের লাশ ফেলে গিয়েছে। জামাল চাচা কুকুরের লাশটা দেখলেন প্রায় অনেকটা পচে গন্ধ বের হচ্ছে। রাতের ঘটনার কথা মনে পড়ে তারা দুজনই অনেকটা ভয় পেয়ে গেলেন, কিন্তু তারা কেউই মুখে কিছু বললেন না। শেষে কেয়ারটেকার আর তিনি মিলে কুকুরের অর্ধপচা লাশটিকে বাড়ির পেছনে মাটির চাপা দেন। সেই রাতে তারা রাতের খাবার খেয়ে রুমে আর রুমের বারান্দায় হারিকেন চালিয়ে শোয়ার ব্যবস্থা করেছিলেন। সারাদিন কাজ করে তারা দুজনেই মোটামুটি ক্লান্ত, তাই বিছানায় যাওয়া মাত্রই তারা ঘুমিয়ে পড়েন। প্রায় শেষ রাতের দিকে আবারও কোনো কারণে জামাল নানার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখেন কেয়ারটেকার সাহেবও জেগে গিয়েছেন। ঘর ভর্তি কেমন যেন একটা প্রচণ্ড বোটকা গন্ধ। তারা দুজনই ঘরের দরজা খুলে বারান্দায় এসে একটা ভয়ানক জিনিস দেখলেন। সারা বারান্দা জুড়ে কিসের যেন নাড়ি ভুঁড়ি ছড়ানো। এ দেখে তিনি সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন। ঘুম ভেঙে তিনি নিজেকে পাশের বাড়িতে আবিষ্কার করেন। এই সব কথা শুনে আমার নানা কিছুটা বিরক্ত হলেন। হাজার হোক ডাক্তার মানুষ, ভূত প্রেত জাতীয় জিনিস বিশ্বাস করতে কেমন যেন তার গায়ে লাগে। তিনি ব্যাপারটা মোটেই পাত্তা দিতে চাইলেন না। তিনি জামাল নানাকে বললেন এতদিন ওই বাড়িতে কেউ ছিল না, একা একা থাকার ফলে হ্যালুসিনেশন হয়েছে। জামাল নানা কোনোভাবেই তার কথা মানতে চাইলেন না। পরে বাধ্য হয়ে নানা হুজুর ডাকলেন, হুজুরকে দিয়ে বাড়ি বন্ধ করালেন। হুজুর যাওয়ার সময় বলে গেল এই বাড়িতে খারাপ জিনের আসর আছে। তিনি সাময়িক হয়তো একটা ব্যবস্থা করতে পারেন, কিন্তু এটার সমাধান তার কাজ নয়। তিনি একজনকে চিনেন যিনি এই কাজ করতে পারেন। সবকিছু শুনে আমার নানি এবং অন্যরাও নানাকে অনুরোধ করল সে বড় হুজুরকে খবর দিতে। সবার চাপে বাধ্য হয়ে নানা সে হুজুরের জন্য খবর পাঠান। বাড়ি এখন মোটামুটি সরব, অনেক মানুষ আসছে নানার সাথে দেখা করতে। আমার আম্মারা বাড়ির সামনে খালি জায়গায় খেলাধুলা করছে, মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি। এর মধ্যে সে হুজুর খবর নিয়ে এলো, বড় সে হুজুরের সন্ধান তিনি পেয়ে গিয়েছেন। তিনি কোন একটি বিশেষ কাজে কুমিল্লা গিয়েছেন, কয়েকদিনের মধ্যে ফিরবেন। নানির অনুরোধে নানা হুজুরকে কিছুদিন এই বাড়িতে থাকার অনুরোধ করলেন। যাই হোক, এইভাবেই চলছিল। এক সময় আমার নানির ডেলিভারির টাইম হল। নোয়াখালী থেকে আমরা নানার বাবা আর মা চট্টগ্রাম এলেন। আমার মেজো খালা জন্ম নিলেন। নতুন বাচ্চাকে দেখতে বাড়িতে অনেক মানুষ। একদিন সন্ধ্যায় পরিবারের সবাই মিলে বারান্দায় গল্প করছিল। পাশের রুমে খাটের মধ্যে আমার আম্মা আর বাচ্চা মেজো খালা ঘুমিয়ে আছে। হঠাৎ আমার আম্মু বারান্দায় এসে বলে, বাবু কই? এ প্রশ্নে সবাই লাফিয়ে ওঠে। গিয়ে দেখে খাটের মধ্যে বাবু মানে আমার মেজো খালা নেই। আমার নানি তো কান্নাকাটি শুরু করে দিলেন। সবাই মিলে সব রুম বাড়ির আশেপাশে খোঁজা শেষ করল, কোথাও পাওয়া যাচ্ছে না। আতঙ্কে শোকে পুরো পরিবারটি একেবারে নিস্তব্ধ হয়ে গেল। এমন সময় হঠাৎ খাটের নিচে থেকে বাচ্চা মানে আমার মেজো খালার কান্নার শব্দ শুনতে পাওয়া গেল। তাড়াতাড়ি করে খাটের নিচ থেকে মেজো খালাকে বের করে আনা হল। এই ঘটনার পর সবাই মোটামুটি ভেঙে পড়ল। আরো অনেক উল্টোপাল্টা ঘটনা ঘটতে থাকে একের পর এক। এমন সময় সেই বড় হুজুর আমাদের সেই বাড়িতে এলেন। তিনি এসে বাড়ি বন্ধ করার ব্যবস্থা করলেন। বাড়ি পরিষ্কার করার সময় যে সব মূর্তি বাড়ির পেছনে মাটির চাপা দেওয়া হয়েছিল সেগুলোকে মাটি থেকে তুলে ভেঙে ফেললেন এবং বাকি আরো কিছু জিনিসপত্র সহ তা আগুনে পুড়িয়ে ফেললেন। তারপর সবগুলো একটা বস্তায় করে কর্ণফুলী নদীতে ফেলে দিলেন। এরপর থেকে সেখানে আর তেমন কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে বাড়িটি চারতলা করা হয়। তৃতীয় তলা বাদ দিয়ে বাকি সবগুলো ফ্লোর ভাড়া দেওয়া হয়। দ্বিতীয় তলায় আমার বড় মামা আর একজন বাবুর্চি কাম কেয়ারটেকার থাকত। বড় মামা ওই বাড়িতে থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। পরবর্তী সময়ে আমাদের পরিবারের সবাই চট্টগ্রামে পড়াশোনা করতে গিয়েছিলেন তাদের সেখানে। একসময় বাড়িটি হয়ে ওঠে আমাদের জন্য এক আনন্দশ্রম, কারণ সেখানে শাসন করার জন্য তেমন কেউ ছিল না। আমরা সেখানে গেলে অফুরন্ত স্বাধীনতা উপভোগ করি। ভাইয়ারা, এই ছিল আমার ঘটনা।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমন চমৎকার একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠাবার জন্য। এবং আমরা ভৌতিক টিম এরকম একটা ঘটনার জন্য সত্যিকার অর্থে অপেক্ষা করছিলাম। এবং একেবারে শুরুতেই আমরা যে ঘটনাটা দিয়েছিলাম, অনেকেই কমপ্লেন করছে যে সেই ঘটনাটা এর আগের সপ্তাহে আমরা প্লে করেছিলাম। উই আর সো সরি ফর দ্যাট। অনেক সময় টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে হয়তোবা আগের ঘটনা যদি একেবারে শুরুতে চলে আসে তাহলে কিছু করার থাকে না। উই আর এক্সট্রিমলি সরি। বাট এরপর যে ঘটনাগুলো আমরা দেখছি প্রত্যেকটা ঘটনাই একেবারে ব্র্যান্ড নিউ ঘটনা। বাট কেউ কেউ যারা আজকে নতুন জয়েন করেছে তাদের জন্য সেই ঘটনাটা খুব বেশি রকমের হেল্পফুল হবে আই গেস। এরকম ঘটনা যদি আপনি লিখে আমাদেরকে পাঠাতে চান তাহলে দুটি অপশন এই মুহূর্তে আপনার হাতে খোলা রয়েছে। একটি হচ্ছে facebook.com/bhautik90.8 এবং সেখানে যে পেজটি পাবেন সেই পেজে চাইলেই কিন্তু আপনি আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন আপনার কোনো ঘটনা। আর যদি চান স্টুডিওতে এসে আপনি সরাসরি ঘটনা শেয়ার করবেন তাহলে সিম্পলি আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখবেন B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নেম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। চাইলেই আপনি ইমেইল করতে পারেন আপনার ভয়েসে পড়ে সেই ঘটনাটি, এবং সেটার জন্য আপনাকে ইমেইল করতে হবে bhautik908@gmail.com। অনেকে শুনছে আমাদেরকে, ঠিক এই মুহূর্তে আবু আহমেদ আইনুন নাইম আমাদের সাথে রয়েছেন, তারই সাথে শিমু, তিনি আমাদেরকে SMS করেছেন। এবং এই মুহূর্তে যারা ফেসবুকে লিখছেন, ফেরদৌস সবুজ তিনি আমাদেরকে লিখেছেন, সাদ সাদ সাদমান সাদ তিনি বলছেন, জয়নিং ইউ ফ্রম দ্য ভেরি বিগিনিং ফ্রম উত্তরা, হোপ টুনাইট ইউ উইল গিভ আস দ্য টেস্ট অফ
horrified feeling. We are trying our best to give that. রয়েছে আমাদের সাথে এই মুহূর্তে শাফি আহমেদ ফাহিম এবং রয়েছেন আমাদের সাথে এমডি হোসাইন কডক ও ফিরোজ ভাই. আজ শুরু থেকে আছি এবং শেষ পর্যন্ত থাকবো. থ্যাংক ইউ সো মাচ. রয়েছেন মাহফুজ ইসলাম জেনিত খিলগাঁও থেকে. প্রতি সপ্তাহের মতো যুক্ত হয়ে গেলাম ভৌতিকে. আশা করি সবগুলো গল্প ভয়ঙ্কর হবে. আমরা অফকোর্স ট্রাই করব এ ধরনের গল্প আপনাদেরকে শোনাবার জন্য, যে গল্পগুলো সত্যি বিশ্বাসযোগ্য এবং ভয়ঙ্কর. রয়েছেন আমাদের সাথে আকাশ, তিনি ভৌতিক এপিসোড খুব ভালো হবে এমনটাই আশা করছেন. এনামুল হক, হীরা আমাদের সাথে রয়েছেন. চারজন একই রুমে, সবাই ঘুমিয়েছে, বাট আপনি একা জেগে জেগে শুনছেন ভৌতিক 90.8. তাজ আহমেদ আমাদের সাথে রয়েছেন. রয়েছেন জুয়েল রানা এবং রুহুল আমিন রাজু আমাদেরকে এস এম এস করেছেন. ঠিক এই মুহূর্তে আমাদের ফেসবুকে আমিনা আক্তার বলছেন, আমি আজ প্রথম ভৌতিক শুনি, আমার কিছু ভৌতিক কাহিনী আছে আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটার জন্য আপনাকে ভৌতিকের পেজে যেতে হবে এবং সেই ঘটনাগুলো আমাদেরকে লিখে ইনবক্স করতে হবে. চাইলে ফেসবুক মাধ্যমে আপনি করতে পারেন, এবং এর বাইরে যদি আপনি স্টুডিওতে আসতে চান তাহলে এ আর লিখে স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বার চায়।
আর আপনার মতামত লিখে আমাদেরকে পাঠান. মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন এ আর স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। আমাদের সাথে লিখেছে ইমাম, আছে আমাদের সাথে ইমাম মেহেদী ঢাকা থেকে, ঢাকা স্টেট কলেজ থেকে শুনছে। আমাদের সাথে নিলয় আছে, আমাদের সাথে রয়্যাল বাজার থেকে শুনছে, খুব ভাল লাগছে। আমাদের লিখেছে তাহসান আহমেদ চক বাজার থেকে আছে আমাদের সাথে, তোমাদের নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8। নাহিদ কুমিল্লা থেকে আছে আমাদের সাথে, অনেক ভয় পাচ্ছে সেটি লিখেছে। খায়রুল আছে গাজীপুর থেকে, থ্যাংকস জানিয়েছে আমাদেরকে এমনিটি শো করার জন্য। রকিব আছে আমাদের সাথে ভৌতিক শুনছে লিখেছে। কামরুল হাসান আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে লাকি শুনছে আমাদের সাথে, আজ প্রথম গল্পটি তার কাছে অনেক ভালো লাগছে আপনার লিখেছে, সে থাকছে সব সময় আমাদের সাথে। নূর হোসেন আছে আমাদের সাথে পাবনা থেকে, আমাদের সাথে আছে বাসার পাবনা থেকে, নতুন বন্ধু নতুন শুনছি, ভেরি নাইস প্রোগ্রাম এমনটা লিখছে, থ্যাংক ইউ সো মাচ। মুন্না আছে আমাদের সাথে রাজ খিলখাত থেকে, তোমাদের নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ভৌতিক 90.8। নাদিম আছে আমাদের সাথে জুরাইন থেকে, ভাইয়া আমি কিন্তু আছি আপনাদের সাথে। মিরপুর থেকে আমাদের সাথে আছে ইয়াসিন আরাফাত, অপু আপন আছে আমাদের সাথে, নতুন বন্ধু লিখেছে স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আছে মোশারফ লক্ষ্মীপুর থেকে শুনছে লাইভ, আজকে শুনছে সবসময় শুনবে আপনার লিখেছে। আলামিন আছে আমাদের সাথে প্রতিমির কলেজ থেকে, মেহেদী হাসান টঙ্গী থেকে শুনছে অনেক কিছু লিখেছে, সেলিম আছে আমাদের সাথে, সালিহা আছে আমাদের সাথে মিরপুর 13 নম্বর থেকে, আমাদের সাথে আছে হেলু আচ্ছা শুভ আছে ফ্রম নরসিংদী থেকে, আমাদের সাথে সৈয়ান ঢাকা থেকে, নিখিল আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, আমাদের সাথে আছে সরোয়ার জুরাইন অনেক কিছু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। এমবি সুজন আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এখন পর্যন্ত।
And of course, আমাদের সাথেই থাকুন রাত দুটো পর্যন্ত। আর যে করক এবং ফিরোজ খান আপনার সাথে থাকবে এমনটাই কথা দিয়েছিলাম ফেসবুক মাধ্যমে। যারা লিখছেন তাদের কমেন্টগুলো পড়ব, বাট এই মুহূর্তে শুনে আসবো আরেকটা শর্ট স্টোরি এবং এই স্টোরির পরপর আমরা ফিরছি আপনার মন্তব্যগুলি নিয়ে। আপনি আমাদের সাথেই থাকুন, লিখতে থাকুন 2323 এই নাম্বারটায়।
আসসালামু আলাইকুম, ভাইয়ারা কেমন আছেন? নিশ্চয় জানি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ পলাশ আহমেদ ঝিনাইদহ থেকে বলছি। এটা আমার লেখা রেডিওতে প্রথম ঘটনা। ঘটনাটা আমার আম্মুর মুখে শোনা, অনেকদিন আগের ঘটনা। তো আম্মুর মুখে যেমন শুনেছি ঠিক তেমনই বলার চেষ্টা করছি। ঘটনাটা হলো অনেকদিন আগে, আমাদের ঝিনাইদহে যে মর্গটা আছে এটাকে নিয়ে। তো ওখানে একটা লাশ আসে, একটা মেয়ের। মেয়েটা সুইসাইড করে মারা গেছে। লাশটা আসে সন্ধ্যার দিকে। তখন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে লাশটিকে পোস্টমর্টেম করা হয়নি। তো লাশের সাথে যারা আছে তারা সবাই চলে যায় লাশটিকে রেখে। তো রাতের বেলায় পাহারার দায়িত্বে থাকে ওই ডোমটা, যে ওখানে কাজ করত। তো মেয়েটা দেখতে অনেক সুন্দরী ছিল। তো ডোমটার খারাপ নজর পড়ে মেয়েটির দিকে। অনেক রাতে ওই ডোমটা ওই মেয়েটাকে মানে লাশের সাথে খারাপ কাজ, মানে মেয়েটাকে রেপ করতে চায়। তো ডোমটা যখন মেয়েটার শরীর থেকে কাপড় সরাতে চায় তখন লাশটা উঠে বসে এবং ডোমটাকে জোরে একটা থাপ্পড় মারে। ডোমটা নেশা অবস্থায় ছিল, তাই সে ভাবে সে ভুল থেকেছে, তাই সে তার কাজ করতে আবার সে মেয়েটির কাছে যায়। তখন লাশটা ওকে আবার মারে এবং তাকে তাড়া করতে থাকে। মার্কেট সাইডে ফাঁকা মাঠ ছিল, ওই মাঠে তখন সরিষা লাগানো ছিল। ওই পুরো মাঠ ডোমটাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছিল ওই মেয়েটি। তারপর ডোমটা দৌড়াতে দৌড়াতে নিজ বাড়ির কাছে এসে চিৎকার দিয়ে পড়ে গেছে। তখন ডোমের বউ বের হয়ে দেখে ডোমটা উঠানে পড়ে আছে, তখন তাকে ধরে ঘরে নিয়ে যায় এবং পরের দিন তার জ্ঞান ফেরে। পরে সবার সাথে এই ঘটনাটি বলে এবং দেখে তার গায়ে মায়ের দাগ, সরিষার ফুল লেগে আছে। তখন সবাই ওই মর্গে যায়, গিয়ে দেখে যেমন লাশ তেমনই আছে। এ ছিল আমার ঘটনা ভাইয়ারা, ভালো লাগলে পড়ে শোনাবেন।
দেখতে দেখতে আরেকটা ঘটনা আমরা শুনে ফেললাম এবং লাশের ঘটনা অনেকে আমাদেরকে ইমেল করে এবং মাঝে মধ্যে কমেন্টে জানায় যে আমরা সাধারণত লাশের ঘটনাগুলো একটু বেশি প্রেফার করে থাকি। সো আমরা কিন্তু অলরেডি একটা লাশের ঘটনা শুনে ফেললাম। আপনি শুনছেন ভৌতিক 90.8, যেখানে আর যে কনক এবং ফিরোজ খান রয়েছে আপনার সাথে। শতাব্দী নামের একজন আমাদেরকে এই মুহূর্তে ফেসবুকে কমেন্ট করেছেন, তিনি রায়েরবাগ থেকে শুনছেন। সবুজুর রহমান ঢাকা কলেজ সাউথ হল থেকে শুনছেন এবং ভালো লাগছে আপনার এমনটাই জানিয়েছেন। রয়েছেন সজীব বেতালকাটিয়া থেকে, আপনি শুনছেন এই মুহূর্তে আমাদের সাথে। রয়েছেন এনামুল ইসলাম রানা, আমার কথা শেয়ার করবো পরে শোতে, অফকোর্স আমরা অপেক্ষায় রয়েছি আপনি কবে আমাদেরকে জানাবেন আপনার ঘটনা এবং সেটা আমরা অনিয়ার করবো। রয়েছেন আমাদের সাথে মুস্তাফিজুর রহমান, রয়েছেন ভাই আমি তোমাদের নতুন বন্ধু, প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টায় আর যে কনক এবং ফিরোজ খানের সাথে চাইলে কিন্তু আপনি জয়েন করে ফেলতেন, ইমেলটা অনেক ভালো লাগবে এমন একটা ঘটনা আমাদেরকে বলেছেন। রয়েছেন আনোয়ারুল আহমেদ, কনক ভাই ও ফিরোজ ভাই আপনাদের এই ভৌতিক এপিসোড আজকে প্রথম শুনছি, প্রতি মঙ্গলবার অফকোর্স আপনি জয়েন করবেন আমাদের সাথে। বেলাল হোসেন শান্ত রয়েছেন আমাদের সাথে, আমরা ঠিক এই মুহূর্তে বেশ কয়েকটা SMS পরে তারপর আরেকটা স্টোরি শুনবো এবং এর পরপরে কিন্তু আপনাকে ভূতের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন দিব। সো আপনাকে আমার সাথেই থাকতে হবে।
SMS পাঠাতে হলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে প্রথমে টাইপ করতে হবে AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 নাম্বারটিতে। আমাদেরকে লিখেছে জাবির হোসাইন কামরাঙ্গীরচর থেকে, আমি নতুন তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, ভালো লাগছে শুনতে আমরা লিখেছি। আমাদের সাথে আছে আবু বকর সিদ্দিক কাপাসিয়া থেকে, মিউজিকটা অনেক ভয়ঙ্কর আমরা লিখেছি। আমাদের সাথে সাইয়েম আছে আমাদের সাথে ঢাকা থেকে, ওয়াসাম লাগছে শুনতে আমরা লিখেছি। জাহিদ আছে আমাদের সাথে মহাখালী থেকে শুনছে, আবদুল্লাহ আল মামুন আছে আমাদের সাথে চাঙ্কার ফুল থেকে শুনছে, সে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিশু আছে আমাদের সাথে জিগাতলা থেকে, সেকেন্ড গল্পটা তার অনেক ভালো লাগছে। নাইম আছে আমাদের সাথে শুনছি খুব ভালো লাগছে। লাভ বার্ড আছে আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে, আজ প্রথম তোমাদেরকে শুনছি, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8। মোশারফ আছে আমাদের সাথে সাবার থেকে, সুমন আছে আমাদের সাথে শ্রীনগর থেকে, সাইদুল ইসলাম আছে শুভ ধানমন্ডি থেকে লিখেছে, তোমাদেরকে আরো ভয় পেতে আরো ভয় লাগছে আমরা লিখেছি। শুভ আছে গ্রানীগঞ্জ থেকে, নাজমুল আছে উত্তরা থেকে, কামাল আছে আমাদের সাথে বলেছে যে গল্পটি মাত্র শুনেছি সেটি আসলে সত্য আমরা লিখেছি। ইমু আছে বাড়া থেকে, আমি তোমাদের নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8। আবদুল্লাহ আমাদের সাথে আছে, সজল আছে আমাদের সাথে রংপুর নীলফামের কিশোরগঞ্জ থেকে, আমি আপনাদের নতুন বন্ধু, ভালো লাগছে শুনবো সবসময় আপনার লেগেছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সালমা আছে আমাদের সাথে বাড্ডা থেকে, মুসকুন আছে আমাদের সাথে, ইমন আছে আমাদের সাথে, পলাশ আছে আমাদের সাথে, রাফি আছে আমাদের সাথে, আলমগীর ফার্মগেট থেকে আছে, ভাইয়া ভয় লাগছে, ভয় পেতে পেয়ে মরে গেলে কিন্তু আছে আমাদের সাথে, আছে রাজু আছে আমাদের সাথে, মেহেদি আছে আমাদের সাথে, তামিম আছে আমাদের সাথে বনশ্রী থেকে, ভাইয়া ভালো লাগছে শুনতে তোমাদেরকে, অপু আছে আমাদের সাথে রামপুরা থেকে, হ্যালো ভাইয়া আমি আপনাদের আজকে নতুন শুনছি, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8। আশা করি সব সময় আপনি আমাদের সাথে থাকবেন।
অফকোর্স এরপর যে আপনারা চলে যাবো আরেকটা স্টোরিতে এবং সেই স্টোরিটা প্রায় 4 মিনিট 23 সেকেন্ডের মতো একটা স্টোরি। এই স্টোরিটা শোনার পর কিন্তু আপনার কমেন্ট নিয়ে এবং আপনি যেসব SMS আমাদেরকে পাঠাচ্ছেন সেই SMS আমরা পড়বো। আপনি লিখে ফেলবেন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে AR স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, B90.8 আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং তারপর সেলফোন নাম্বার লিখে 2323 এই নাম্বারে সেন্ড করবেন, যদি শুধুমাত্র আপনি স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান। আর যদি চান আপনি ঘটনা লিখে পাঠাবেন তাহলে facebook.com/bhautik90.8। শুধুমাত্র এই পেজে আপনি আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনি জানেন সত্য কোনো ঘটনা অন্য কোনো স্টেশনে এখন পর্যন্ত বলা হয়নি এমন স্টোরি লিখে আমাদেরকে ইনবক্স করতেই পারেন, আমরা চেষ্টা করব সেটা যাচাই বাছাই করে তারপর সেটি সরাসরি শুনবার জন্য। আর যদি আপনি রেকর্ড করে আমাদেরকে পাঠাতে চান তাহলে bhoutik908@gmail.com সেই ইমেইল অ্যাড্রেসে আপনি আপনার রেকর্ডেড ফাইলটি সেন্ড করে দিবেন। আর facebook.com/asianradio সেই ঠিকানায় ঠিক এই মুহূর্তে চাইলে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনার কথাবার্তাগুলো।
ভৌতিক 90.8।
আসসালামু আলাইকুম, আমি পলাশ আহমেদ ঝিনাইদহ থেকে বলছি। আমি কিছুদিন আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, জানি না ওটা আপনারা দেখেছেন কিনা। যাই হোক, আজকে আপনাদের কাছে একটি ঘটনা পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা আমার সাথে না, আমার এক মামার সাথে ঘটেছে। আমার ওই মামাদের বাড়ি ঝিনাইদহের কোটসাদপুর নামের একটি এলাকায়। মামাদের গ্রামটা ছোট্ট একটা গ্রাম, পুরো গ্রামটাই শুধু বাঁশ বাগান আর বিভিন্ন প্রকার গাছগাছালি দিয়ে ঢাকা। পুরো গ্রামটাতে কেমন একটা গা ছমছমে ভাব আছে। তা সে মামার সাথে ঘটনাটি ঘটেছে, ওই মামার মুখে যেমন শুনেছি তেমন করে বলার চেষ্টা করছি। রাত তখন 10:30 বাজে। আমি যে কোনো একটা প্রয়োজনে আমাদের বাজারে যেতে রওনা হয়েছিলাম। আমরা নিয়মিত ওই রাস্তা দিয়ে যাতায়াত করি, তার জন্য কাউকে না ডেকে একা একাই রওনা হলাম বাজারের দিকে। যথারীতি বাড়ি থেকে বের হলাম, বাড়ি থেকে বের হয়েই রাস্তায় আসলাম। ওই রাস্তার সাইডে আবার প্রচুর বাঁশ বাগান আর আম গাছ কাঁঠাল গাছ আছে। তো আমি রাস্তার উপরে যেই দেখি আমাদের পাশের বাড়ি এক দাদি। ওনাকে দেখি আমি কেমন চমকে গেলাম, কারণ এত রাতে ওনার এখানে থাকার কথা না। ওনার বয়স 90 কাছাকাছি হবে। উনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না, কিন্তু এত রাতে এখানে সে কি করছে এই ভাবছি আমি। আরো অবাক হলাম ওনাকে বাঁশ বাগানের মধ্যে আম কুড়াতে দেখে। অবাক হতাম না, যেখানে উনি আম কুড়াচ্ছে ওখানে কোনো আম গাছই ছিল না। তারপরও আমি অন্য কিছু না ভেবে ওনাকে ডাক দিলাম, কিন্তু অবাক করার বিষয় হল উনি আমার ডাকের কোনো উত্তর দিল না। আমি ওনাকে ডাকছি আর উনি আস্তে আস্তে বাগানের ভেতরে চলে গেল। তখন একটু ভয় পেতে লাগলাম, তারপরও আমি ওনাকে ডাকতে ডাকতে ওনার পেছে পেছে যেতে লাগলাম। অনেকটা বাগানের ভেতরে চলে গেলাম। যেতে যেতে হঠাৎ করে কি মনে হলো, ভাবলাম উনি যদি দাদি হবে তাহলে বাগানের ভেতরে যাচ্ছে কেন। এই ভেবে আমি ওনার দিকে তাকাতেই দেখি উনি আমার দিকে ঘুরে তাকিয়ে আছে। তারপরে যা ঘটলো তা আমি কখনই ভাবিনি এরকম কিছু একটা ঘটবে আমার সাথে। তিনি আমার দিকে তাকিয়ে এমন ভাবে হাসতে লাগলো যে হাসির সাউন্ড কখনো আমি শুনিনি, এতটা ভয়ঙ্কর ছিল ওই হাসি। আমি কিছু না ভেবে ঘুরে বাড়ির দিকে দৌড় শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে বাড়ি উঠানে গিয়ে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। পড়ার শব্দ শুনে আমার আম্মু ঘর থেকে বের হয়ে আসলো, এসে দেখে আমি উঠানে পড়ে আছি। তারপর আমাকে ধরে ঘরে নিয়ে গেল। তখন আমি জ্ঞান হারিয়েছিলাম, পরে আমার হুশ ফেরল। তারপর আম্মুকে পুরো ঘটনাটি খুলে বলি। পরে আমি আর আমার আম্মু ওখানে যাই, গিয়ে তো অবাক দেখি ওখানে কেউ নেই আর কোনো আম গাছও নেই। অথচ আমি নিজের চোখে দেখেছি ওখানে অনেক আম পড়েছিল। এই ছিল আমার ঘটনা। আমাদের গ্রামে আরো অনেক ঘটনা আছে, যেমন এই মাত্র 4 আগে আমার চাচাতো ভাই বাজার থেকে বাসায় এসে উঠানে সাইকেল রেখে ঘরের ভেতরে গেছে। ঘরের থেকে এসে দেখে ওর সাইকেলের উপরে 6-7 একটা বাচ্চা লাফালাফি করছে আর কেমন একটা সাউন্ড করে হাসছে। ও বুঝতে পারছে এটা কোনো সাধারণ বাচ্চা না। পরে ও দৌড় দিয়ে এসে পায়ের থেকে জুতা খুলে ওই বাচ্চাটাকে পিটাতে লাগলো। ওর আব্বু আম্মু দেখেছে ওটাকে পিটাচ্ছে, হঠাৎ করে দেখে কেউ নেই। ওই দিন আমার ওই চাচাতো ভাইয়ের সাথে আরো অনেক ঘটনা ঘটেছিল, কিন্তু তার আগে অনেক কিছু ঘটেছে, ওইগুলো অন্যদিন পাঠাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কনক
অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে এরকম চমৎকার একটি ঘটনা লিখে পাঠাবার জন্য, এবং গল্পের শেষে আপনি যে কথাগুলো লিখেছেন আমরা চেষ্টা করব সেই অনিয়ারে সেই ঘটনাগুলো লিখে যদি আপনি আমাদেরকে ইমেল করেন তাহলে সেই ঘটনাগুলো আমরা পড়ে ফেলবার জন্য। আমাদেরকে অনেকেই এই মুহূর্তে কমেন্ট করেছেন facebook.com/asianradio সেই ঠিকানায়, এবং SMS করছেন 2323 এই নাম্বারে। আপনাকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন ভৌতিক 90.8 প্রতি মঙ্গলবারের আয়োজন। ঠিক এই মুহূর্তে আর যে কনক এবং ফিরোজ খান রয়েছে আপনার সাথে, ফেসবুকে লিখেছেন নাবিদ খান, ভালো লাগছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি আমাদেরকে শুনছেন। তুষার ওয়েব তিনি বলছেন শুনছি লালমাটিয়া থেকে। অমিত দত্ত রয়েছেন আমাদের সাথে, আমার এক বড় ভাই রূপক দত্ত, আপনাদের অনেক বড় ভক্ত, আমিও সাথেই রয়েছি। অসংখ্য ধন্যবাদ অমিত দত্ত এবং রূপক দত্ত দুজনকেই রয়েছেন। শহীদুল ইসলাম শুভ তিনি একটা মন্তব্য জানিয়েছেন তেনার, রাইট, আমরা এটা নিয়ে চিন্তা করবো, কোনো অবকাশ নেই, বিকজ অলরেডি আমরা এই স্লটে এই শোটা করছি এবং ব্যাপক পপুলার হয়েছে শুধুমাত্র মঙ্গলবার। অনেক মানুষ আমাদেরকে কমেন্ট করে থাকেন, রয়েছেন একজন জানাচ্ছেন ভাই ঘটনাগুলো অনেক ভালো লাগছে, রানা আমাদেরকে রয়েছেন কমেন্ট করেছেন ভাই আমি আপনাদের নতুন বন্ধু, এটা আমার খুব ভালো লাগলো, রয়েছেন এইমাত্র জয়েন করলাম শান্ত নামের একজন আমাদেরকে লিখেছেন, রয়েছেন আনোয়ারুল আহমেদ, আমরা ঠিক এই মুহূর্তে আলমগীর হোসেন রয়েছেন আমাদের সাথে। আমার কিছু SMS পর্ব এবং SMS পর্বের পরপরই কিন্তু আমরা ফিরে আসি একজন শ্রোতাকে নিয়ে।
লিখুন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারে। লিখেছে আপনাদেরকে আশিকুর রহমান, জানতে চাচ্ছে আমরা কেমন আছি, এমন একটি শো করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, সে অনেকদিন পর শুনছে আমাদেরকে, অনেক অনেক বেশি মিস করছিল, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সৈকত আছে আমাদের সাথে মিরপুর এক নম্বর থেকে, অনেক ভয় করছে তার, আজ থাকবে আমাদের সাথে, সুইল তার ভয় পাচ্ছে অনেক কিনে, জাতিক আছে আমাদের সাথে, সাদ্দাম আছে আমাদের সাথে রূপগঞ্জ থেকে, আমার কাছে খুব ভাল লাগছে SMS তাই পাঠালাম আপনার লিখেছে, মাহিদুল ইসলাম আছে আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, অনেক ভয় লাগছে, নাহিম আছে আমাদের সাথে, নাদিম লিখছে জুরাইন থেকে, সে শুনছে তার চারটা কাজিন মিলে একত্রে শুনছে, সে অনেক ভাল লাগছে, ফারুক আছে আমাদের সাথে, রঞ্জন আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে শুনছে, আমাদেরকে অনেক ভাল লাগছে সে শুনতে, তাই SMS করছে আমাদের লিখছে, তানি আছে আমাদের সাথে লালবাগ থেকে, ভাই আমি আর আমার মা তোমাদেরকে একসাথে শুনছি, থ্যাংক ইউ সো মাচ, বাপ্পি আছে আমাদের সাথে ডেমরা থেকে, আই লাভ ভৌতিক 90.8 আমাদের লিখেছে, আমরা শো করার জন্য আমাদেরকে থ্যাংকস জানিয়েছে, রাইসুল ইসলাম আছে আমাদের সাথে এয়ারপোর্ট থেকে, মুশারফ আছে আমাদের সাথে সাবার থেকে, রূপাই আছে আমাদের সাথে কুমিল্লা থেকে, আমাদের সাথে আখি আছে রামপুরা থেকে, রাজ আছে আমাদের সাথে খিলখাত থেকে, বমন সিং ভালুকা থেকে আমাদের সাথে আছে, মাহবুব আছে আমাদের সাথে থাকছে দুটো পর্যন্ত আমাদের আশা করেছে আমাদের সাথে, প্রদীপ আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
এবং অনেকে যারা যারা কমেন্ট এবং SMS এর মাধ্যমে বিভিন্ন মুভির ব্যাপারে আমার কাছ থেকে সাজেশন পেয়ে থাকেন তাদেরকে আরেকবার বলে দিচ্ছি, একদম রিসেন্টলি রিলিজ পাওয়া একটি চমৎকার মুভি, যে মুভিটি আপনাকে ভয়ঙ্কর কিছু ফিলিং দেবে, এবং সেই মুভির নাম হচ্ছে কনজোরিং 2। যে মুভি দেখে ইতিমধ্যে অনেকেই ভয়ঙ্কর কিছু সময় পাস করছে, শুধুমাত্র যারা 18+ আমি বলবো তাদেরকে এই মুভিটা দেখার জন্য। এবং রিসেন্টলি আজকে কিছু 90s মুভির কিছু সাজেশন দিব, যেগুলো টপ 10 হরর মুভির মধ্যে ছিল ইন দ্য ইয়ার অফ 90s, এর মধ্যে দ্য বেস্ট মুভি ওয়াজ ইন দ্য মাউথ অফ ম্যাডনেস, আমি আরেকবার বলছি ইন দ্য মাউথ অফ ম্যাডনেস, অ্যামেজিং একটা হরর মুভি, এবং হলিউডে যেহেতু হরর জায়গাটা অনেক বেশি এবং বড় একটা জায়গা দখল করে রেখেছে, সো যারা যারা মুভি খোর রয়েছেন এবং হরর মুভি অনেক বেশি রকমের পছন্দ করেন, আই গেস তাদের জন্য এই মুভিটা দ্য বেস্ট মুভি ইন দ্য মাউথ অফ ম্যাডনেস, যে মুভিটি রিলিজ পেয়েছিল 1994-এ। আমরা এই পর্যায়ে চলে যাবো একজন শ্রোতার কাছে এবং তার কাছ থেকে শুনবো আমরা ঘটনা, বেসিক্যালি সে শ্রোতা না, সে কে, আমরা এই মুহূর্তে তার কাছেই যাবো এবং তার কাছ থেকে আমরা শুনবো। বাপ্পি আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন এবং সে আজকে আমাদের সাথে ঘটনা শেয়ার করবে ভৌতিকে। বাপ্পি তোমাকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও ভৌতিক 90.8 এ।
আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আজকে ভৌতিক টিমে আমাকে আজকে যোগদান করার সুযোগ দেওয়ার জন্য।
অলরাইট, আজকে আজকে তোমার কাছ থেকে আমরা কোন ঘটনা শুনবো?
আজকে আমি কিন্তু বেশ কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং চেষ্টা করবো যে আপনাদের পছন্দ বা লিসেনার কাছে ভালো লাগে এমন কিছু ঘটনা উপহার দেওয়ার জন্য।
আমরা প্রথম ঘটনাটা শুনে ফেলি।
আচ্ছা, ওকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আসলে আমি আমার ফুপির কাছ থেকে শুনি এবং ঘটনাটি আজ থেকে প্রায় 20-25 বছর বা তারও বেশি আগের হবে। তখন আসলে আমার ফুপির বিয়ে হয়নি, উনি তখন বিয়ে করেননি, তো তার ননদের কাছ থেকে মূলত উনি এই ঘটনাটি শুনেছেন। এবং ফুপির যে শাশুড়ি ছিল তিনি মারা গিয়েছেন, আমার ফুপিও তাকে দেখতে পারেনি। তো ঘটনাটি ছিল এরকম যে কোন একটা শীতের রাতে তিনি তার মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন বিছানায়। তো এমন সময় তো সচরাচর গ্রামে যদি কারো বাথরুম পেয়ে থাকে তাহলে সেটা আসলে ঘরের মধ্যে হয় না, ঘর থেকে একটু দূরেই হয়ে থাকে। সো উনি আসলে ওই যথারীতি বাথরুম ইউজ করার জন্য ঘর থেকে বের হন, এবং যখন একটু দূরে যান, যেহেতু ঘর থেকে একটু দূরে, কল পার্টটাও ইভেন বাথরুমটাও সেটার পরিবেশটাই ছিল একটু অন্যরকম, যেহেতু গ্রাম অঞ্চল সেই সাইডটা। এটা আমি যে ঘটনাটা বলছি সেটা মূলত কুমিল্লা জেলার মুরাদনগর থানার পাজিরপাড় যে গ্রামটা ধনপতি খোলা বা দিঘির পাড়ের পাশাপাশি অঞ্চলে, এই ঘটনাটা মূলত অনেকেই জানেন ওনার সংশ্লিষ্ট যে ঘটনাটা।
আচ্ছা আচ্ছা।
উনি খুব বুজুর্গ একজন মানুষ ছিলেন, হুজুর টাইপের একজন মহিলা, উনি খুব আমল করতেন আল্লাহ পাকের, মানে কি বলবো, উনি খুবই ধার্মিক একজন মহিলা
ছিলেন।
তো উনি যেটা করেছিলেন, উনি যখন বাথরুম শেষ করে বাসায় ফিরছিলেন তখন এরকম সময়ে তার ঘরটা ছিল আপনার পূর্ব দিকে, এবং সে পশ্চিম দিক থেকে উত্তর দিক সরি দক্ষিণ দিকে একটা বাসঝাড় ছিল, এটা ইভেন এখনো আছে। ওই বাসঝাড়ের নিচে উনি ওনার মেয়েকে মানে বসে কাঁদতে দেখতেছে, মানে ওনার মেয়ে জাস্ট বসে ছিল। থটফুল হয়ে যায় যে আসলে কি হচ্ছে, তার মেয়ে এখানে বসে কেন কান্না করবে। তো একটা সময় দেখা যাচ্ছে যে সে তার মেয়ের কাছে যায় এবং গিয়ে জিজ্ঞেস করছে, তুমি এখানে বসে কান্না করতেছো কেন, বাসায় আসো। কোনোভাবেই আসলে মেয়ে আসতে যাচ্ছে না এবং কোন কথার কিন্তু কোন অ্যান্সারই দিচ্ছে না। তো এই সময় ওনার কাছে বিষয়টা একটু অড লাগছে যে কেন কথা বলছে না, কেন এই মানে তার ডাকে সাড়া দিচ্ছে না, বারবার ডাকছে বারবার টানছে কিন্তু তাকে জায়গা থেকে উঠাইতে পারতেছে না। এমন সময় ওনার মাথায় আসলে জিনিসটা মানে যখন কিছু টাইম অতিবাহিত হয়ে গেছে তখন ওনার কাছে মনে হয়েছে যে না সামথিং ইজ রং। তো যেটা হয় যে উনি এই ওনার মেয়েকে মানে একরকম দোয়া চোয়া পরে ওনার ওই মেয়েটার মানে যে মেয়েটা ছিল ওইখানে
বসে ছিল,
হ্যাঁ হ্যাঁ, ওটার চুল ধরে মানে চুলের মুঠিটা ধরে তাকে একদম টান দিয়ে উঠে ফেলে। তো আমার ফুপি যেটা আমাকে বলে যে যদি ওরকম কিছু হয়ে থাকে, অশরীরী বা পরি বা জিন জাতীয় কিছু হয়ে থাকে, ভাই আমার গায়ের লোমগুলো এখনো দাঁড়িয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ভয়ে। সো মানে ওই সময়টাতে আসলে কি সিচুয়েশন ছিল ওনার, তো উনি যেটা করে যে উনি চুল ধরে দাঁড়িয়ে ফেলে। আমার ফুপির কথাটা ছিল এরকম যে যদি ওই রকম কোনো কিছুর চুলে ধরা হয় তাহলে তারা নড়তে পারে না, শক্তিটা একটু কমে যায়।
মানে ব্যাপারটা হচ্ছে যারা একটু অশরীরী আত্মা থাকে তাদের মাথার চুলগুলো ধরলে তারা নড়তে পারে না,
রাইট? আচ্ছা,
ওকে।
তো পরবর্তীতে তাকে দাঁড়া করানো হয় এবং মানে একরকম তাকে দুইটা থাপ্পড়ও দেয়া হয়, মানে যেহেতু উনি আলেম ছিলেন উনি এগুলোতে কোনো বেশি ভয় পেতেন না, যেহেতু আগের মহিলা ছিলেন এবং গ্রামের থেকেই মানে অভ্যস্ত, সো এই ব্যাপারগুলোতে তিনি ইজি ছিলেন এবং সেক্ষেত্রে কিন্তু কোন মানে ভয়টা না পেয়ে তাকে সরাসরি আঘাত করেন এবং তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কেন আসছো এখানে। তো পরবর্তীতে সে যেটা উত্তর দেয় যে আমার এই বাসবাগানটা অনেক বেশি ভালো লেগেছে এবং এখানে তোমার মেয়ে মানে মানে কোন একটা ঝামেলা করছে এবং আমার চলাফেরার যে পথটা সে পথটাতে সে কোন একটা ময়লা ফেলছিল যে কারণে
সে
ইনফেক্টেড হয়ে এখানে আসছে
এবং পরবর্তীতে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে
যায়। এবং যেটা হয় যে উদ্ধারের সিস্টেমটা ছিল ভাইয়া খুবই অদ্ভুত এবং তাকে যখন মানে সে বলতেছে যাবে না, ওই মেয়েটাকে বারবার বলা হচ্ছে যে যাওয়ার জন্য, সে কিন্তু যেতে রাজি হচ্ছেই না। তো পরবর্তীতে উনি যেটা করে যে না তোকে তো যেতে হবে এবং একটা পর্যায়ে সেই মেয়েটাকে ধস্তাধস্তি হয় তাদের মধ্যে। তো একটা পর্যায়ে সে রাজি হয় চলে যাবে এবং তাকে অনেক বেশি আঘাত করা হয় সে চলে যাবে, বাট তাকে মানে মানে আমার নানুর কথা মানে আমার ফুপির শাশুড়ির কথা হচ্ছে তুই যে চলে যাবি তার একটা প্রমাণ কিন্তু তোকে অবশ্যই রেখে যেতে হবে। তো মানে ওই সময় চোখে কিছুই ছিল না, ওই সময় পাশে একটা দা পড়ে থাকতে দেখে, ঘরের যেই ধারগুলো থাকে দেখবেন যে গ্রামে ওই জায়গায় দা কস্তি এগুলো থাকেই।
আচ্ছা আচ্ছা।
তো ওইখান থেকে একটা দা নিয়ে আসে যে এই দাটা আমি মুখে নিলাম, আমি যখন চলে যাবো দাঁটা পড়ে যাবে, যেদিকে যাবো আমি সেদিকে দাঁটা পড়ে যাবে। তো যাওয়ার আগে সে একটা কথা বলে যায় যে আমি যদি চলে যাই তাহলে তোরা মেয়ের একটা অবশ্যই আমি ক্ষতি করে যাবো, এবং তাকে বারবার না করা সত্ত্বেও যখন সে মানে চলে যায় এবং এক পর্যায়ে দাঁটা যখন ফেলে দেয় এক মাটিতে প্রায় অর্ধেকটা দা ডুবে যায় মানে ঢুকে যায় পুরো মাটিতে এবং কতটা ফোর্সে ঢুকে যায়। তো পরবর্তীতে যেটা হয় যে মানে ওই দিন তো ঘটনা শেষ হয়ে যায় কিন্তু এই ইফেক্টটা মানে আমার ফুপির কথা ডিরেক্ট যে এই ইফেক্টটা পুরোপুরি আমার নানুর যে মেয়েটা ছিল ঘুমিয়েছিল তার চোখে গিয়ে পড়ে, এবং ইভেন সে কিন্তু এখন পর্যন্ত আজকে আল্লাহ পাক তাকে হায়াত দারাজ করেছেন, প্রায় 40-45 বছর হবে ওনার, কিন্তু এই চোখটা কিন্তু তার অন্ধ হয়ে গিয়েছিল, ডান চোখটা।
মাই গড, মানে উনি এখন পর্যন্ত অন্ধ,
এখন পর্যন্ত একটা চোখ দেখতে পারে না, ওই ইফেক্টটা পড়ে গেছে, মানে দাঁতটা পড়ার পরে।
আচ্ছা বুঝতে পেরেছি। সো বাপি তুমি আমাদের সাথে থাকো, আমরা এই মুহূর্তে কিছু কমেন্ট নিব বলছি। আরেকবার আপনাদেরকে শুনছেন ভৌতিক 90.8, যেখানে আজ কনক এবং ফিরোজ খান আপনার সাথে আছে। ফেসবুকে আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন, এই মুহূর্তে আপনি যদি কমেন্ট করতেই চান তাহলে facebook.com/asianradio সেই অ্যাড্রেসে চলে যাবেন, এবং শুরুতেই যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে চাইলে কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন আপনি, যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। শান্ত আহমেদ অপি তিনি বলছেন নারায়ণগঞ্জ থেকে আপনি শুনছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। রয়েছেন আমাদের সাথে রায়হান মজুমদার, ভৈরব থেকে বলছি রায়হান মজুমদার, আজকে প্রথম শুনছি আমরা চার রুমমেটের মধ্যে আমি একজন এখনো ঘুমাইনি, এবং তোমাদেরকে শুনছি রাত দুটো পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। রুহুল আমিন, রাজু আমাদের সাথে রয়েছেন, জুয়েল রানা রয়েছেন, আশরাফ ইসলাম, আশরাফুল ইসলাম মূলত ওনার নাম, প্রিন্স রানা তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, ভাই আমি পটুয়াখালী থেকে শুনছি, খুব ভালো লাগছে এবং এনজয় করছি, বাট আচ্ছা অলরাইট, আরেকটু সাথে থাকতে হবে আমাদের। রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে রানা, এবং আমাদেরকে কমেন্ট করেছেন সজীব দা, রয়েছেন আমাদের সাথে ইমারুল হক, রয়েছেন সবুজুর রহমান, সবুজ ঢাকা কলেজ হল থেকে আপনি আমাদেরকে শুনছেন, আর রয়েছেন তানভীর ইসলাম, রয়েছেন আরমান আহমেদ, রয়েছেন আমাদের সাথে আর আরিন্দন মৃধা আবির, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, মেহেদী হাসান তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, এবং যদি আপনি এই মুহূর্তে অনিয়ারে এসে আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদেরকে শেয়ার করতে চান এবং জানাতে চান তাহলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR, স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে সিগনেচার নাম্বার উইচ ইস 2323। এই মুহূর্তে SMS করেছেন কারা কারা আমাদেরকে, তাদের SMS গুলো পড়বো। যদি আপনি SMS করতে চান AR লিখে স্পেস নেম লোকেশন তারপর কথাবার্তা সেন্ড করতে হবে 2323 নম্বরে।
প্রবীর আছে আমাদের সাথে, ঢাকা থেকে শুনছে এই ভৌতিক, আমার অনেক ভালো লাগে এমনটাই লিখেছে। মিনাজুর রহমান টিপু আছে আমাদের সাথে, কোন একটা মেডিকেল কলেজ থেকে আমাদের শুনছে, অনেক ভালো লাগছে ভৌতিক লিখছে, সে আমি অনেক বড় একটা ফ্যান এই ভৌতিকের। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে ভাই বড়ি কাহিনী, থাকলে শোনাবেন নিশ্চয়ই, আমরা চেষ্টা করছি। কাপাশে থেকে আমাদের বন্ধু জয় আছে আমাদের সাথে, শান্ত আছে আমাদের সাথে টঙ্গী থেকে, লোকনাথ আছে আমাদের সাথে, হাসান আছে আমাদের সাথে, এই মুহূর্তে আমাদের সাথে আছে রাকিব, মুগ্ধা থেকে আমাদের সাথে এসে শুনছে খুব ভয় পাচ্ছি, ইমারুল আছে আমাদের সাথে লিখেছে সে শুনছে খুব ভালো লাগছে, লাকি আছে আমাদের সাথে, রাফি গাজীপুর থেকে স্টোরিগুলো খুবই অস্থির, আমিও আমার কাজিন একসাথে শুনছি, তহিদুল আছে আমাদের সাথে, তৃতীয় স্টোরিটা খুব ভালো লাগছে আমার লেগেছে। আজ নতুন জয়েন করলাম আপনাদের সাথে, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ভৌতিক 90.8 এ। নাইম আছে আমাদের সাথে মালিবাগ থেকে শুনছে, সে আরো অনেক কিছু লিখেছে আমাদের সাথে। আছে মেহেজাবিন, সে শুনছে, সে তার বোন দুজনই শুনছে একত্রে লিখেছে। রকিব আছে আমাদের সাথে রামপুরা থেকে, শাহিন খুব জোস হচ্ছে আমরা লিখেছি, ইশাদ আছে আমাদের সাথে, ঈশিতা আছে আমাদের সাথে, মুগ্ধা থেকে আমাদের সাথে আছে, অরিন আছে আমাদের সাথে, আশিক আছে, আসিফ হাসান আছে আমাদের সাথে, আজিজুর রহমান আজিজ আছে আমাদের সাথে, বাড্ডা থেকে লিখছে কোন ভাই একটুটুকু লিখেছে, আরিফ আছে আমাদের সাথে, অন্তর আছে আমাদের সাথে রামপুরা থেকে, দ্বিতীয় গল্পটি তার অনেক ভয় লাগছে, আরো ভয় পেতে চায়, নিশ্চয়ই আমাদের সাথে থাকুন, রাত দুটো পর্যন্ত নিশ্চয়ই ভয় পাবেন।
এই মুহূর্তে ফেসবুকে আলমগীর হোসেন রয়েছেন আমাদের সাথে, রাফি রয়েছেন আমাদের সাথে, পরি রয়েছেন, সবুজ রয়েছেন আমাদের সাথে, আপনি শুনছেন ভৌতিক 90.8। Yes, শুনছেন ভৌতিক 90.8, আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছে। ইন দ্য মিনটাইম আপনাকে বলছি আপনি SMS কমেন্ট এবং ইমেইলের মাধ্যমে আপনার আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, জানাতে পারেন আপনার ঘটনাগুলো, আর স্টুডিওতে আসতে চাইলে দ্য সেম রুলস উইচ ইজ AR লিখে B90.8 আর একটি স্পেস দিয়ে নাম সেলফোন নাম্বার সেন্ড করতে হবে 2323। এই নাম্বারটা আমরা ব্যাক করবো ঠিক এই মুহূর্তে বাপ্পির কাছে, এবং বাপ্পি আমরা এই মুহূর্তে কোন ঘটনাটা শুনবো এবার?
এই মুহূর্তে যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি সেটি হচ্ছে আমার আম্মুর সাথে, আম্মু এবং নানু দুজনের সাথেই, বাট এই ঘটনাটা আমার নানু রিলেটেড।
ওকে,
আচ্ছা, ঘটনাটি ওই কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলারই একটা জায়গার ঘটনা, এবং এই ঘটনাটি ছিল আমার আম্মু তখন নতুন বিয়ে হয়, এবং আমার খালা তখনও, মানে আমার নানুর, মানে নানু তখন গর্ভাবস্থায় ছিলেন, আমার খালা ছিলেন তখন পেটে। তো ওই সময়টাতে যেটা হয়েছে, আমার আব্বু তখন একটা সরকারি জব করতেন, তো উনি গ্রামে যেতেন অনেকদিন পর পর। তো আম্মু যখন গ্রামে ছিল, আমার আব্বু যখন গ্রামে যায়, তো যেটা হয় যে গ্রাম অঞ্চলে শাশুড়িরা যেটা করে থাকে যে নিজের জামাইকে একটু আপ্যায়ন করতে বেশি পছন্দ করে, সো ভোর থেকেই কিন্তু তাদের আয়োজন শুরু হয়ে যায়। তো আমার নানু কি হয় ওই দিন, মানে যেদিন রাত্রের ঘটনা, যেদিন ঘটনাটা ঘটে অলমোস্ট ভোর রাতের ঘটনা, তো আমার নানু ভোর রাতে উঠে, আজানের একটু আগেই উনি ভোর রাতে উঠে যে পিঠা বানাতে হবে, জামাই এসেছে, জামাইকে আদর করবে, এমন একটা কিছু। তো এই জন্য উনি ভোর রাতে উঠে এবং উনি ভাপা পিঠা বানাবে, ভাপা পিঠা, এটা বুঝুন তো কোনো ভাই।
আচ্ছা জি, আমি বুঝতে পেরেছি।
আচ্ছা, তো ভাপা পিঠাটা এক এক জায়গায় এক এক রকম নামে ডাকা হয়। তো যেটা হয় যে আমার নানু বা দেশের একটা কথা থাকে যে পিঠা সবার হাতে ভালো হয় না। তো আমার নানু যেটা করে যে উনি চেয়েছিল যে আমাদের বাড়ির, আমার নানুর যে আমাদের যে ঘরটা, সেই ঘরটার সামনে থাকতো মোকারম মামা নামে একজন, তো তার ওয়াইফের হাতে পিঠাগুলো নাকি অনেক বেশি ভালো হতো এবং অনেক বেশি সুস্বাদু হতো। তো আমার নানু যেটা করে যে উনি চাচ্ছিল যে রান্নাঘর থেকে ওনাকে ডাকবে, ওনাকে ডাকবে, তখন আমার নানু কিন্তু গর্ভাবস্থায়, আমি আগেই বলে নিয়েছি যে আমার নানু কিন্তু তখন গর্ভাবস্থায় ছিলেন। তো এমন সময় আমার নানু আজকে একটু আগে আগেই উঠে গেছে, মানে ঘটনাটার আগে একটু বলে নেওয়া ভালো যে আমার নানু একটু আগে উঠে গেছে এবং আমার নানু আজকে আম্মুকে ডাক দিছে সাথে।
আচ্ছা, সাধারণত যে টাইমে উনি ঘুম থেকে উঠে,
হ্যাঁ হ্যাঁ, তার থেকে একটু আগেই উঠে গেছে। হ্যাঁ, মানে ওই যে একটা টেন্ডেন্সি কাজ করতেছিল যে জামাই আসছে তাকে সমাদর করতে হবে। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা।
সো আম্মুকে ডাকছে যে তুই আমার সাথে আয়, আমি একসাথে হাত লাগালে কাজগুলো তাড়াতাড়ি হবে। তো উনি যেটা করে যে মানে রান্নাঘরটা মানে গ্রামের অঞ্চলে একটু খোলামেলাই থাকে, অলমোস্ট একটু বেড়া টেড়া দেওয়া থাকে এরকম। তো ওই জায়গা থেকে আমার নানু মানে মনে মনে ইয়ে কি খুঁজতেছে, মোকারম মামার যে ওয়াইফ তাকে যে পিঠার ব্যাপারে একটু বলবে বা ডাক দিবে, আম্মুকে বলতেছে আমি কি তাকে ডাকবো। তো আম্মু বলতেছে হ্যাঁ ডাক দিলে পারো। এমন সময় মানে আমার আম্মু এবং নানু দুজনও দেখতেছে যে মোকারম মামার ওয়াইফ এবং তার একটা ছোট্ট বাচ্চা ছিল প্রায় এক থেকে দেড় বছর হবে অলমোস্ট, তো তারা দুজন ঘর থেকে বের হয় এবং মোকারম মামার যে ওয়াইফের যে বাচ্চাটা, সে বাচ্চাটা উঠোনে পায়খানা করে, মানে বাথরুম করে উঠোনে, মানে বাড়ি তো বুঝতেই পারতেছেন ভোরবেলা, তো উনি ভোরবেলা মানে আপছা আপছা আলো ঝুলে এবং স্পষ্ট আমার নানু এবং আম্মু স্পষ্ট দেখতে পাচ্ছে যে আমার আম্মুর কাছ থেকে ঘটনাটা মূলত আমার শোনা যে আম্মু এইভাবেই বলছে যে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি মোকারম মামার ওয়াইফ ছিল ওইখানে এবং তার বাচ্চা ছিল ওইখানে। এরপরে এবং মানে আমার দেখার পর, মানে আমার আম্মু এবং নানু দেখার পর তাকে সাথে সাথে ডাকে যে কই গো বাবু শুনছো, মানে গ্রামাঞ্চলে যেভাবে ডাকে যে কই গো বাবু শুনছো, মানে তাকে ডাকতেছে যে আমার পিঠাটা তো ভালো হয় না, তুমি একটু কইরে দিয়ে গেলে ভালো হয়, এভাবে বলতেছে আমার আম্মুর ভাষায় আমি বললাম। সে কোনো কথা পাত্তা না দিয়ে, আমাদের বাড়ি থেকে পশ্চিমে একটা বাঁশঝাড় ছিল, মানে এটা হচ্ছে পুকুরের পাড়ে চলে যাওয়ার বাঁশঝাড়, মানে পুরো পুকুরটা হচ্ছে বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ে চলে যাচ্ছে পশ্চিম দক্ষিণ কোণে, তো মানে পুরোপুরি দক্ষিণ কোণে চলে যাচ্ছে, উনি ওই বাচ্চাটাকে হাত ধরে পুরোপুরি পশ্চিম দক্ষিণ কোণে চলে যাচ্ছে,
যেটা যেটা যাবার কথা না।
হ্যাঁ, যাবার কথা না, এবং ওই জঙ্গলে তার এত রাতে যাওয়ার কোন প্রশ্নই ওঠে না।
আচ্ছা আচ্ছা। এবং দেখছ তারপরে
বাথরুমটা পরিষ্কার করেই সে ওখানে চলে যাচ্ছিল, এবং যেটা হয় যে আমার নানু তাকে অনেকবার ডাকে এবং এবং আম্মুকে যেটা বলতেছিল যে আমি কি যাব তাকে ডাইকে নিয়ে আসার জন্য, যেহেতু পিঠা বানাইতে হবে। সো আম্মু বলতেছে না থাক, যেহেতু তার দাম বেড়ে গেছে দরকার নাই, মানে আম্মু যেটা মনে করছে যে তাকে ডাকতেছে সে দাম বেড়ে গেছে, সে হ্যাঁ ভাব দেখাচ্ছে, তো পরবর্তীতে আর রাগ করে যাওয়া হয় নাই। কিন্তু পরদিন সকালবেলা নানু যখন মানে ওইখানে মানে ওনার সাথে দেখা হয়, তখন নানু জিজ্ঞেস করতেছে যে বউ তোমাকে রাত্রে এতগুলো ডাক দিলাম, তুমি একটা ডাকেরও সাড়া দিলা না। তো পরদিন উনি আসলে আশ্চর্য হয়ে বলতেছে যে এটা কিভাবে সম্ভব, আমি তো রাত্রে বেরই হইনি, মানে জাস্ট দুইজন শকড।
আচ্ছা, সেটা কি ছিল তাহলে?
তাহলে সেটা কি ছিল, মানে এটা প্রশ্ন আমার আম্মুর কাছেও ছিল, আমার নানুর কাছেও ছিল, এবং আমার আম্মু যেটা সন্দেহ করে যে গর্ভাবস্থায় এই প্রবলেম গুলো হয়, মানে অনেক অশরীরী চেষ্টা করে কোন গর্ভপাত
ঘটনার
জন্য,
মূলত বাচ্চাদের উপরে তাদের আচরণ। এর আগে আমরা এরকম বাড্ডা থেকে একটা ঘটনা শুনেছিলাম যে একটা বাচ্চা প্রসব করে, যতবার প্রসব করে ততবার সে মরে যায়, বাচ্চা প্রসব করে ততবার মরে যায়, এবং তিন নম্বর বাচ্চা তার টিকে ছিল, এবং তিন নম্বর বাচ্চা প্রসব করার পরেও তার উপরে বেশ কয়েকবার ইফেক্ট করেছিল, এবং ফাইনালি অনেক হুজুর এবং পীর ফকির দেখিয়ে তারপর তাকে এখানে বাঁচানো হয়েছিল। সো আমরা এইভাবে ঘটনাগুলো অনেক জানি, সো এই ধরনের ঘটনাগুলো সাধারণত বেশি বিশ্বাসযোগ্য। বাপি, তোমার ঘটনা শেষ হয়েছে কিনা?
হ্যাঁ, অলমোস্ট প্রায় শেষ, তবে মানে এই ভয়টা যে নানুর যে ভয়টা এবং আম্মুর যেটা সন্দেহ ছিল যে মানে যদি ওই দিন আম্মু তাকে ডাকতে যেত, উনি মানে ওনারা যেটা ছিল সেটা চেষ্টা করেছেন আনুকে ওখানে নেওয়ার জন্য, যদি কিছু একটা মানে উনি যেত
আপনাদেরকে বলছি একটু সচেতন থাকতে।
এবং একটা একটা কথা কিন্তু বলতে চাচ্ছি,
হ্যাঁ প্লিজ,
সেটা হচ্ছে যে এটা কিন্তু রিয়েল স্টোরি এবং আপনি দেখতে পাচ্ছেন আমার শরীরের পশম ভয় দাঁড়ায় যাচ্ছে এবং এটা আমার আম্মুর সাথে ঘটা।
সো হিয়ার উই গো, আমরা শুনবো বেশ আরেকটা ঘটনা এবং SMS মাধ্যমে আপনি যদি আমাদের সাথে কানেক্টেড থাকতে চান, AR লিখে স্পেস নেম লোকেশন, তারপর আপনার কথাবার্তা সেন্ড করতে হবে দ্য সিগনেচার নাম্বার উইচ ইস 2323। আর যদি চান ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকবেন, facebook.com/asianradio সেই ঠিকানায় চাইলে কিন্তু আপনার মন্তব্যটা আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা এই শোটা মিস না করে ফেলে। প্রতি মঙ্গলবার আর যে কনক এবং ফিরোজের সাথে ভৌতিক 90.8
Bhautik 90.8
আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম নওশাদ, আমি কাপাসিয়া গাজীপুরে থাকি। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি কাপাসিয়ার থানার কোন একটা গ্রামে ঘটেছিল। আমি আমার চাচাতো বোনের কাছ থেকে ঘটনাটি শুনেছি। ঘটনাটি ঘটে মাদ্রাসার এক ছাত্রের সাথে 2015 সালে। কোন একটা কারণে আমি সেই মাদ্রাসার নাম ও ছেলেটির নাম বলতে চাচ্ছি না। ধরি সেই ছেলেটির নাম আকাশ। যেদিন ঘটনাটি ঘটে সেদিন ছিল পূর্ণিমার রাত। আকাশ ও তার বন্ধু একসাথে একটা রুমে ঘুমিয়েছে। হঠাৎ আকাশের বাথরুমের যাওয়ার প্রয়োজন পড়ে। আকাশ তার পাশের বন্ধুকে ডাক দেয় তার সাথে বাথরুমে যাওয়ার জন্য, কারণ আকাশ অনেক ভয় পাচ্ছিল। তখন তাদের দুজনের বয়স মাত্র 7-8 বছর। তাদের মাদ্রাসাটা বাথরুম থেকে বেশ দূরে। বাথরুম শেষ করে আসার পথে আকাশ ও তার বন্ধু দেখতে পেল 3-4টি বিড়াল নারিকেল গাছে উঠছে আর নামছে। আকাশ সেখানে দাঁড়ায় এবং একটা ঢিল হাতে নিয়ে সেই বিড়ালগুলোকে লক্ষ্য করে ঢিল ছুড়ে মারে। তারপর তারা অনেক দুষ্টুমি করে রুমে এসে শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পর থেকে মূল ঘটনা শুরু হয়। আকাশ লক্ষ্য করে 6-10টি বিড়াল তাদের রুমের ভেতরে এবং 2-3টি বিড়াল তাদের সামনে আসতে লাগল, তাদেরকে আঘাত করার চেষ্টা করছে। আকাশ এই অবস্থা দেখে তার বন্ধুকে ডাকে এবং তারা দুই বন্ধু সেই বিড়ালগুলোকে তাড়াতে থাকে, কিন্তু বিড়ালগুলো একসাথে তাদের উপর হামলা করতে থাকে, তাদেরকে খামচি মারতে থাকে। তারা দুই বন্ধু মিলে বিড়ালগুলোর সাথে না পেরে তাদের মাদ্রাসার হুজুরকে ডাকে আর চিল্লাতে থাকে। মাদ্রাসার সব হুজুর ও ছাত্ররা তাদের চিল্লানি শুনে তাদের রুমে আসে। একসময় হুজুররা ও না পেরে আকাশ ও তার বন্ধুকে মাদ্রাসার বড় হুজুরের রুমে নিয়ে আসে। তারপর হুজুররা একজন কবিরাজ নিয়ে আসে। তারপর তারা জিনদেরকে জিজ্ঞেস করে কেন এই ছেলেদেরকে ডিস্টার্ব করছে। জিনরা সাথে সাথে বলে ওঠে, এই ছেলে আমাদের উপর ঢিল মেরেছে, আমরা একে মেরে ফেলব। তারপর কবিরাজ জিনদের আঘাত করে আর জিনরা চলে যায়। তারপর কিছুদিন ভালোই ছিল। একদিন আকাশের বাড়ি থেকে ফোন এলো, আকাশের বাড়িতে মিলাদ পালানো হবে, তাকে দুদিনের ছুটি দেওয়ার জন্য। তারপর মাদ্রাসার বড় হুজুর পরের দিন সকালে আকাশের সাথে একটা বন্ধুকে বলল আকাশকে একটু এগিয়ে দিয়ে আসো। কিছুদূর আসার পর আকাশ তার বন্ধুকে বলে, এবার তুই চলে যা, আমি এখান থেকে বাড়িতে একাই যেতে পারবো। আকাশের বন্ধু মাদ্রাসায় চলে আসে। আকাশ একা একা বেশ কিছু দূর আসার পর সে লক্ষ্য করল তার পা আর মাটিতে নেই, সে উপর দিকে উঠে যাচ্ছে। এদিকে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা। ছেলে বাড়িতে না আসায় তার মা হুজুরের কাছে ফোন দেয় আর জানতে চায় আকাশকে কেন ছুটি দেওয়া হয়নি। হুজুর বলে, আমি তো আকাশকে সেই ভোরবেলাতেই ছুটি দিয়ে পাঠিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পর আকাশের বাবা ও মা সেই কবিরাজের সাথে দেখা করে এবং সব খুলে বলে। সব কথা শুনে কবিরাজ
দেনে বসে আর বলে তার মাদ্রাসার জিন গুলো তাকে নিয়ে গেছে, আপনারা বাড়ি চলে যান, রাতে আপনার ছেলেকে দেওয়া যাবে। ঠিক সে রাতেই আকাশের বাড়ির উপর ধাম করে শব্দ হলো, সাথে সাথে আকাশের মা বের হয়ে বাইরে আসে আর দেখে আকাশ মাটিতে পড়ে আছে। তাকে ধরে তোলা হয় এবং গোসল করানো হয়। আকাশ বেশ কিছুদিন অসুস্থ ছিল আর কিছুদিন পর আবার মাদ্রাসায় যায়। কোন একদিন শুয়ে আছে, হঠাৎ আকাশ লক্ষ্য করল একজন বৃদ্ধ লোক তার রুমে প্রবেশ করছে আর সাথে সাথে তাকে বলে, ভয় পাইস না, আমি তোর কোনো ক্ষতি করব না, তুই আমার সাথে চল তো মাদ্রাসার ছাদে। মাদ্রাসার হুজুরা বলল, আমরা একা আকাশকে আপনার সাথে যেতে দেব না। তারপর মাদ্রাসার হুজুর ও বেশ কিছু ছাত্র ছাদে যায়। তারা সবাই দেখল ছাদের উপর বেশ কিছু বৃদ্ধ জিন বসে আছে। তাদের সবার লম্বা লম্বা দাড়ি, পাশে সে দুষ্ট চিনগুলো দাঁড়িয়ে আছে। তারপর বৃদ্ধ চিনটির মধ্যে থেকে সে দুষ্ট চিনদের জিজ্ঞেস করা হলো, কেন আকাশের মতো এই ছোট্ট সুন্দর ছেলেটিকে তোমরা এত চালাচ্ছ? তারা বলল, সে আমাদের উপর ঢিল মারছে, আমরা তাকে মেরে ফেলব। এই বলে সে চিনগুলো চলে যায়। তারপর বৃদ্ধ চিনদের মধ্যে থেকে একজন বলল, এ ছেলেকে আপনারা অন্য কোনো মাদ্রাসায় পাঠিয়ে দিন, এরপর সব ঠিক হয়ে যাবে। এ ছিল আমার শোনা ঘটনা, ভালো লাগলে পরে শোনাবেন।
দেখতে দেখতে আরেকটা ঘটনা আমরা শুনে ফেললাম ভৌতিক 90.8 এ। এই মুহূর্তে আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথেই রয়েছি, থাকবো রাত দুটো পর্যন্ত। আপনি কিন্তু চাইলে আমাদেরকে SMS করতে পারেন, AR স্পেস নেম লোকেশন এবং তারপর কথাবার্তা সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। ফেসবুকে জয়েন করবেন, লিখে ফেলবেন আপনার ফেসবুকের সার্চ বাট অপশনে গিয়ে facebook.com/asianradio সেই ঠিকানা। এবং সেখানে অনেকে কমেন্ট করেছেন, এই মুহূর্তে রয়েছেন শ্রদ্ধেয় বড় ভাই ইলিয়াস হাসান, তিনি দেখেছেন কনক ভাই তিনবার মেসেজ দিয়েছে, আমি কিন্তু আছি, থ্যাংক ইউ ভাই আমাদের সাথে থাকবার জন্য। এবং আপনার কিছু ঘটনা রয়েছে, অফকোর্স আপনার সম্ভবত চলে আসবেন। ইস্তিয়াক আহমেদ সানি রয়েছেন আমাদের সাথে, দেখছেন কনক ভাই আমার SMS পড়বেন না হলে খবর আছে, রাইট পড়ে ফেলাম। ফিরোজ সবুজ আমাদের সাথে রয়েছেন, রয়েছেন সাদমান সাইদ এবং সাদিয়া হোসাইন রয়েছেন, অনেক ভয় লাগছে ভাইয়া, রাইট রয়েছেন আমাদের সাথে। শাফি আহমেদ ফাহিম সহ আর অনেকগুলো বন্ধু, বেশ কিছু SMS পড়ে দিব আমরা।
SMS এর মাধ্যমে লিখুন আপনার কথাবার্তাগুলো, AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। লিখেছি আমাদেরকে, তার নামটি হচ্ছে চাঁদনি ব্রাহ্মণ বাড়িয়া থেকে। ভাইয়া আমি আপনাদেরকে শুনছি, খুব ভালো একটি শো করছেন আপনারা, আর অনেক ভয় পাচ্ছি আমরা, লিখেছি আর হচ্ছে জিজ্ঞেস করছি আমরা ভয় পাই কিনা। রাকিব আছে আমাদের সাথে, শুনছি অনেক ভয় লাগছে বাড্ডা থেকে আমাদের সাথে। নওশীন আছে শান্তিবাগ থেকে, খুব সাদিকুর রহমান আছে আমাদের সাথে, আমির আছে যাত্রাবাড়ি থেকে, কাশেম আছে ফ্রম সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে, বিলাল নর হাসান আছে আমাদের, নূর হাসান আছে আমাদের সাথে, এমডি রাহান আছে আমাদের সাথে, নোমান আছে টঙ্গী থেকে, খুব ভয় পাচ্ছি আমাদের সাথে, সোহেল আছে আমাদের সাথে, এমডি দিদারুল ইসলাম আছে আমাদের সাথে, মিরপুর থেকে আমাদের সাথে আছে রাজ, নতুন বন্ধু স্বাগত জানিস আপনাকে ভৌতিক 90.8 এ। ইমন আছে আমাদের সাথে আছে, তার নামটি হচ্ছে স্বাধীন আছে, স্বাধীন আমাদের সাথে আছে ফ্রম টঙ্গী থেকে। স্টোরিগুলো খুব অসম, আমি অনেক পছন্দ করি এমন একটা শো এবং অনেক ভালো লাগছে আমাদের কাছে, দুটো কুটুরে থাকবে। আনিক আছে আমাদের সাথে মোহাম্মদপুর থেকে, ভাইয়া আমি আজকে প্রথম শুনছি। লোকনাথ আছে আমাদের সাথে, আমি আর আমার ওয়াইফ রুমা খুব ভয় পাচ্ছি, জয়দেবপুর থেকে লিখেছে আমাদের সাথে আছে, শুনছি আমাদের সাথে। বিল্লাল আছে আমাদের সাথে গুলশান দুর্গ থেকে, আজিম আছে আমাদের সাথে বর্ণনা থেকে, অপূর্ব ঢাকা থেকে খুব ভালো লাগছে, না নাহিদ আছে আমাদের সাথে, নাহিদ জিতু শুনছি আমাদের সাথে আছে কল্যাণপুর থেকে, মিথুন আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, লাকি আছে আমাদের সাথে ঢাকা থেকে, সামির আছে আমাদের সাথে বনশ্রী থেকে, সে শুনছে এবং খুবই ভালো লাগছে আমাদের কাছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
এবং এই পর্যায়ে আমরা চলে যাবো বাপ্পির কাছে, তার কাছ থেকে আমরা আরেকটা ঘটনা শুনবো। আপনি অফকোর্স আপনার কথাবার্তাগুলো লিখে আমাদেরকে SMS করবেন এবং ফেসবুকে জানাবেন আপনার মন্তব্য, আর যদি কোনো ঘটনা আপনার কাছে থেকেই থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সে ঘটনাটি লিখে আমাদেরকে ফ্যান পেজে ইমেল করে দিতে হবে কিংবা ইনবক্স করে দিতে হবে। এবং সেই ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক 90.8 অর্থাৎ facebook.com/ভৌতিক 90.8। সেই পেজে যাবেন এবং আপনার ঘটনাটা আমাদেরকে লিখে ইনবক্স করবেন, আমরা চেষ্টা করবো সেই ঘটনাটা যদি আমাদের কাছে সত্য মনে হয় তাহলে অন এয়ার করবার জন্য। আরেকবার বলছি, যদি ইমেইলে আপনি ঘটনা রেকর্ড করে পাঠাতে চান তাহলে রেকর্ড করে ভৌতিক 908@gmail.com সেই ইমেইল অ্যাড্রেসে আমাদেরকে ইমেইল করে দিবেন। সো বাপি, এ পর্যায়ে আমরা কোন ঘটনাটা তোমার কাছ থেকে শুনবো?
এ পর্যায়ে মুরাদনগর উপজেলার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চন্দনের যে একটি গ্রাম, সেই গ্রামে আমার একজন দুঃসম্পর্কের দাদা থাকেন, তার এবং তার এবং তার এক ফ্রেন্ড, তার নামটাই মুহূর্তে আমার মনে পড়ছে না, দুইজন দাদাই আর কি আমার সম্পর্কে হয়, সেই দুইজনের কাছ থেকে আমি এই ঘটনাটি কালেক্ট করেছিলাম।
আচ্ছা আচ্ছা, তো আমরা ঘটনাটা শুনবো এবং যারা শ্রোতা রয়েছে স্টুডিওতে এসে যদি আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, এ আর লিখতে হবে B90.8 হার্টজ স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার সেন্ড করতে হবে, দা সিগনেচার নাম্বার 2323। তো আমরা পাপের কাছ থেকে এবার ঘটনা শুনে ফেলি।
আচ্ছা, আমি সরাসরি যেভাবে উনি বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। ঘটনাটি প্রায় আজ থেকে প্রায় 40-50 বছর আগে, আমার দাদারা তখন ইয়ং ছিলেন এবং একজনের নাম হচ্ছে আমার মনু দাদা আর আরেকজনের নামটা হচ্ছে কি স্পেসিফিকলি আমার এখন মনে আসছে না, তবে আমার জয়নাল কাকার বাবা ছিলেন উনি। তো ওনারা দুজন মানে আত্মীয়তার দিক থেকে খুব ভালো ফ্রেন্ড ছিলেন। তো ওনারা গ্রামে যেটা হয় যে অনেক দূরে যাত্রাপালা গান হয় এবং গ্রামে তখনকার সময়টাতে আসলে যাত্রাপালাটা অনেক বেশি ফেমাস ছিল এবং এখনো আছে কম বেশি, তবে ওই সময়টাতে মানে যাত্রাপালা বলতেই হ্যাঁ। আমার দাদা এবং জয়নালের যে আব্বা মানে দুইজন ফ্রেন্ড, ওনারা দুইজন মানে আমাদের গ্রামের পাশের গ্রাম ভাঙ্গানগর নামে একটা গ্রাম আছে চন্দনাইলের পাশে ভাঙ্গানগর, তো ওই গ্রামটাতে ওনারা যাত্রাপালা দেখতে যায়। তো এই সময়টাতে ওনারা যেটা করে যে আমাদের গ্রাম থেকে যেতে হলে সর্বোচ্চ প্রায় 25-30 মিনিট লাগে আপনার সেই ভাঙ্গানগর জায়গাটিতে পৌঁছাতে, এবং তখনকার এখনকাই মানে যে একটা অজপাড়া গা বলতে যা বোঝায় তখন তো আরো অজপাড়া গা ছিল এবং প্রায় দেখা যাচ্ছে যে সন্ধ্যা 7-7:30 বলতে গভীর রাত ছিল ওইখানে। তো রাত্রেবেলা ওনারা যেটা হতো যে যাত্রাপালা হবে এবং ওনারা ওই দিন যায়, এটা প্রায় ওনারা যখন যায় তখন মাগরিবের আজানের আগে, মানে ওনারা যেতে যেতে প্রায় ধরেন মাগরিবের আজান দিয়ে দিবে তারপরে জলসা বসবে সন্ধ্যার পরে,
তো
জলসাটা শুরু হয় সন্ধ্যা 7টার দিকে এবং যখন ওনারা একটা হারিকেন নিয়ে যায় যে তখন টর্চ বা কিছুই ছিল না, ওনারা একটা হারিকেন নিয়ে যায় যে আসার সময় হয়তো বা কাজে লাগবে। তো অনেকটা গভীর রাত হয়ে যায় প্রায় 12-1 বেজে যায়, এই সময়টাতে মানে যখন যাত্রাপাল প্রায় অলমোস্ট শেষ এরকম একটা সময় চলে আসে, তো তখন যেটা দেখা যে মানে আমার দাদা বলছে যে দোস্ত চল এখন অ্যাটলিস্ট বাড়ি ফেরা দরকার। তো আমার পাশে যে দাদাটি থাকে এবং সে কিন্তু বলছে যে আরেকটু থাক একটু পরেই যাই। তো এরকম করতে করতে প্রায় অলমোস্ট 1টা পার হয়ে যায়, তো 1টার দিকে যখন জলসা শেষ করে তখন ওইখানে আমার দাদার কিছু ফ্রেন্ড ছিল, যেহেতু পাশাপাশি গ্রামে এটা থাকেই আত্মীয় স্বজন এটা থাকে, বাট ওনাদেরকে বলা হয়েছিল যে আপনারা থেকে যান রাত্রে যাওয়াটা ঠিক হবে না। তো যেটা হয় যে না ওনারা যাবেই এবং তাদের গ্রামে যেতে হবে, এটা ফিরতেই হবে ওনাদের বাসায়, এমন একটা টার্গেট ছিল যে না আমরা হারিকেন নিয়ে আসি আমরা যেতে পারবো, দুইজন যেহেতু আছি একজন হলে সমস্যা হতো। দাদারা ওই সময় খুব বলিষ্ঠ ছিল, মানে এখনো দাদারা কিন্তু বেশ সুঠাম দেহের অধিকারী ছিলেন, তখনও কিন্তু সেরকম শক্তিশালী ছিলেন, ভয়টা তেমন একটা পেতেন না, এমন একটা সময় ছিল, ওইসব কোনো কিছু তাদের মাথায় আসতো না যে আদৌ অতিপ্রাকৃতিক কিছু ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, ওনারা ঘটনা শেষ করে মানে যাত্রাপালা দেখা শেষ করে ওনারা বাড়ির দিকে ফেরার পথে মানে হারিকেনটা জ্বলানো অবস্থায় ওনারা বাড়ির দিকে ফিরছিল এবং দুটো ওয়ে তাদের কাছে ছিল, একটি হচ্ছে তারা যদি মানে ঠিক গরমের সময়টা মানে গরম অলমোস্ট শেষ শীতের সময় এই সময় দেখবেন যে মাঠ একদম শুষ্ক থাকে, মানে ফসল টসল তোলা হয়ে যায় একদম মাঠ শুষ্ক থাকে, বালুর চর থাকে চরের মতো। তো যেটা করে যে দাদা একটা হচ্ছে আপনার জমি দিয়ে আসতে হবে, জমি মানে পুরো ক্ষেতের উপর দিয়ে আসতে হবে, ক্ষেত কোনা কোনাকুনি, আরেকটা হচ্ছে আপনার শ্মশান দিয়ে যেতে হবে, মানে যাওয়ার পথে শ্মশান পড়বে,
একটু ঘুরতি পথ,
হ্যাঁ হ্যাঁ ঘুরতি পথ ছিল, এবং শ্মশান পড়বে একটা না দুটা শ্মশান পড়বে, মাঝখানে একটা খাল আছে তারপর একটা শ্মশান তার আগে একটা শ্মশান দুটা শ্মশান, এবং এই সাইডে দিয়ে যদি যায় তারা সেটা অলমোস্ট বড় জোর 20 মিনিট কভার করতে পারবে, কিন্তু যদি ক্ষেত ঘুরে যায় বা জমি ঘুরে যায় তাহলে তার মিনিমাম 45 মিনিট লাগার কথা।
মানে হচ্ছে একদিকে হচ্ছে ভূতের ভয় শ্মশানের ভয়,
হ্যাঁ হ্যাঁ,
আরেকদিকে হচ্ছে দূর রাস্তায় মোটামুটি,
হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটাই টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করছিল যে তাদের বাড়িতে ফিরতে হবে।
আচ্ছা আচ্ছা,
এটা ছিল
দেন আমরা আগেই।
আচ্ছা, তো পরবর্তীতে যখন ওনার রওনা হয় তো যেটা আমার বনু দাদার বন্ধু তাকে বলে যে তাইলে কিন্তু আমরা ওই মাঠ দিয়ে শ্মশান দিয়ে যেতে পারি, আমাদের হাতে যেহেতু সময় কম এমনিতেই রাত অনেক বেশি হয়ে গেছে, সো ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, এবং গ্রামের মানুষ যেটা বিশ্বাস করতো যে আগুন থাকলে কোনো প্রবলেম হয় না।
হ্যাঁ, এটা সব বিশ্বাস।
তো তারপরেও কিন্তু তারা আগুন নিয়েছিল, তারা হারিকেন আগুন নিয়ে যায় এবং পর তারা হারছিল। এক পর্যায়ে যখন তারা শ্মশানের কাছে আসে, তো তখন আসলে যে ঘটনাটা ঘটে যে শ্মশান একটু সামনে যায় এবং সামনে মানে শ্মশানটা অলমোস্ট ক্রস করে ফেলে।
আচ্ছা আচ্ছা।
তো এই সময়টাতে যেটা হয় যে শ্মশানটা যখন তারা অতিক্রম করে, মানে শ্মশানের গেটটা, মানে যে গেটে পোড়ানো হয় সেই গেটটা তারা অতিক্রম করে, ঠিক সামনে তারা একটি মানে সাদা কাপড় পরা একটি লাশ শুয়ে থাকতে দেখে। এবং যেটা হয় যে তারপরে দুজনই স্তম্ভিত হয়ে যায় যে কি হচ্ছে এটা। তো মানে লাশ বলতে কে বা কারা এখানে মরা পুরানোর জন্য রেখে গেছে এমনটাই তারা মিন করতেছিল। কারণ আমি একটা কথাই বলছি যে তারা বলিষ্ঠ ছিল এবং তাদের মধ্যে ওইরকম কিছু কোনো চিন্তাই ছিল না। তো পরবর্তীতে যারা হয় যে যেটা ওনারা এটা কাছে যায় এবং যতটা কাছে যায় মনে হচ্ছে যে এটা তার থেকে 10 কদম করে দূরে চলে যাচ্ছে, মানে যতটা কাছে যাচ্ছে। এবং আমি একটা জিনিস বলে নেওয়া ভালো কনক ভাই, যেটা হচ্ছে যে হাতের বাম পাশে হচ্ছে মহাশাসন, মহাশাসনটার মাঝখান দিয়ে যে রোডটা এবং মহাশাসনের পিছন সাইডটা হচ্ছে একটা খাল চলে গেছে, আর দুই পাশে হচ্ছে ক্ষেত জমি, মানে মাঝখান দিয়ে চিকন একটা সরু রাস্তা চলে গেছে। এই সরু রাস্তা দিয়ে তারা যাচ্ছে এবং এই লাশটা সেই সরু রাস্তার উপরেই ছিল এবং দুই পাশে কিন্তু জমি, তারা এই রাস্তার উপর দিয়ে যাচ্ছে।
এবারে তাদেরকে যেতে হলে
লাশটার উপর দিয়ে যেতে হবে, নাইলে ওই পাশে খালের উপর দিয়ে যেতে হবে,
তারপর খালের উপর দিয়ে।
হ্যাঁ, এটা সম্ভবই না, খালের উপর দিয়ে সম্ভব না। তো পরবর্তীতে যেটা হয় যে মানে তারা পুরোপুরি লাশের কাছে যায় এবং লাশটা মানে বারবার পিছনে চলে যাচ্ছে, সরে যাচ্ছে। তো একটা সময় যেটা হয় যে লাশটা একটা সময় মানে পুরোপুরি নাই হয়ে যায়, কিছুটা দূর যাওয়ার পর লাশটা হঠাৎ করেই নাই হয়ে যায়। এবং তারা যেটা মানে দোয়াদুরুস যা পড়তেছে তাই পড়তেছে, যে তাদের ভয় লাগতেছে তারা কি করবে, দোয়াদুরুস পড়তেছে আল্লাহর নাম করে যাচ্ছে। তো একটা সময় সেটা নাই হয়ে যায়। তো কিছু দূর যাওয়ার পর যেটা হয় যে একটা কালো বিড়াল তাদের সামনে দিয়ে চলে যাচ্ছে এবং তার আশেপাশে যেটা হয় যে তাদের মানে তাদের আশেপাশে কতটুকু আমি বলবো যে তাদের আশেপাশে 30 গজ, চারদিকে 30 গজ, প্রচুর ঝড় হচ্ছে, বাতাস তুফান হচ্ছে, মানে তারা সেটা ফিল করতেছে যে তাদের উড়াই নিয়ে যাবে এমন একটা অবস্থা। অথচ মানে 30 গজের বাইরে আর কি, সরি 30 গজের বাইরে উড়াই নিয়ে যাবে এমন একটা অবস্থা, ঝড় হয়ে যাচ্ছে কিন্তু মানে তাদের গায়ে স্পর্শ হচ্ছে না, কিন্তু তারা দেখতে পাচ্ছে উলট পালট করে ফেলতেছে যে বাইরে যে ঝড় টর হচ্ছে এরকম কিছু এবং মহাশাসনের গাছগুলো নড়তেছে তারা দূর থেকে দেখতেছে। এমন সময় যেটা হয় যে হারিকেনটা হঠাৎ নিভে যায়, হারিকেনটা হঠাৎ নিভে যায়, যদি একটু আলো ছিল আকাশের তারা ছিল হয়তোবা, তো যেটা বলছে যে আবছা আলোয় তারা দেখে যে একটা বিড়াল তাদের ক্রস করে চলে যায় এবং সে একটা ডাকও দেয়, মিয়াও বলে একটা ডাক দেয় এবং পুরোপুরি রাস্তাটা ক্রস করে চলে যায়। এবং একটু সামনে যাওয়ার পর যেটা হয় যে তারা অলমোস্ট একটা ভাঙা থাকে, আমি আগেই বলেছি যে শ্মশানের পর একটা খাল থাকবে, তারপরে একটা শ্মশান, মানে শ্মশান ওইটা হচ্ছে ছোট ছোট কবর আছে কয়েকটা আর এই পাশে ছিল মহাশ্মশান। তো খালটা যখন ক্রস করবে, ওইটা খালটা শুকনা ছিল, তারা মাটি ক্রস করবে, তো এমন সময় যে দেখে আপনার যে বিড়ালটা তারা দেখেছে সেই বিড়ালটা একদম সাদা অবয়ব, যে মহাশ্মশানের যে মাথাটা সেই মাথায় দুটো পা এবং খালের ওই পার যে শ্মশানটা ওই শ্মশানে দুটো পা,
দুটো পা
মানে মাথার উপর দিয়ে দুটো পা, চারটা পা দুইটা মহাশ্মশানে দিয়ে রাখছে,
দিয়ে দিয়ে রাখছে সেই বিড়ালটা।
হ্যাঁ, সেই বিড়ালটা, যে বিড়ালটাকে তারা সামনে দিয়ে যেতে দেখছে, মানে জাস্ট তারা পুরোপুরি ওইখানে দাঁড়ায় যায় এবং কি করবে কিছুই বুঝতে পারে না তারা সেখানে। হারিকেনটা তো অলমোস্ট নিভেই গেছে, হারিকেনটা ফালাই দিয়ে দুইজন কোন রকমে আপনার ওই তার ডান দিক দিয়ে একটা মসজিদের রোড ছিল, বাজার রোড, চন্দ্রনাইল বাজার রোড, সেই রোডে কোন রকমে বাজারে গিয়ে উঠে এবং সেখানে বাজারে যে কেয়ারটেকার ছিল সেইখানে ওনাকে যে সবকিছু বলে এবং উনি তাকে মানে মোটামুটি একটা আশ্রয়স্থল দেয় যে ঠিক আছে আজকে আর বাড়িতে যাওয়ার দরকার নেই, আজকে তুমি আমাদের সাথেই থেকে যাও। এবং যেহেতু গ্রামের মানুষ সবাই সবাইকে চিনে এমন একটা অবস্থা, তো সেই থেকে আসলে দাদা কিন্তু একটা পরিত্রাণ পেয়ে যায়, তারপর আর কোনো সমস্যা হয় না। বাট এটা ছিল আমার দাদার জীবনের সবচেয়ে বেস্ট ঘটনা, যেটা আমি দাদার মুখ থেকে শুনেছিলাম।
থ্যাংক ইউ সো মাচ, এবং দারুণ একটা ঘটনা আমরা এই মুহূর্তে শুনে ফেলাম বাপির কাছ থেকে। হোপফুলি বাপিকে আমরা এগিয়ে নিয়ে আসবো এবং আজকের অন্য কিনা এপিসোডে ও যদি ঘটনা কালেক্ট করতে থাকে। আপনি শুনছেন ভৌতিক 90.8, যেখানে আর যে কনক এবং ফিরোজ খান রয়েছি আপনার সাথে। আমাদের পর্যায়ে অনেকেই কমেন্ট করেছেন, আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যেতে হবে facebook.com/bhautik90.8 সেই পেজে, এবং যারা যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো বেশ কয়েকটা কমেন্ট পড়ে নিতে চাই। আর SMS যদি করতে চান AR স্পেস নেম লোকেশন তারপর কথাবার্তা সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটাতে। আমাদের সাথে MD হুসাইন রয়েছেন, রয়েছেন আমাদের সাথে অমিত, আর রয়েছেন আকাশ, তানজিল পাটোয়ারি বলছেন উত্তরা থেকে। তানজিল বলছে ভাইয়া আপনাদের নতুন একজন ফ্যান, গত বুধবার শুনছি এবং আজকে আপনি শুনছেন, প্রতি মঙ্গলবার এই শোটা হয়ে থাকে রাত 12টায়, সো হোপফুলি সবসময় আমাদের সাথে থাকবেন। ডক্টর বন্ড আমাদেরকে লিখেছেন, আমি বাঁধন, আমার প্রিয় একটা শো, একটি এপিসোডও মিস করি না এবং নাইট ডিউটি করছেন এবং শুনছেন। মূলত আপনারা যারা নাইট বার্ড রয়েছেন তাদের জন্যই আমাদের এই শোটা ডিজাইন করা, এবং ভূত প্রেমী কিংবা হরর প্রেমী যারা রয়েছেন তাদের জন্য এই শোটা ডিজাইন করা। হোপফুলি সবসময় আমাদের সাথে থাকবেন এবং মুখে মুখে আপনাদের বন্ধুদের কাছে এই শোটার ব্যাপারে প্রচার করবেন। মেহেদি হাসান আমাদের সাথে রয়েছেন, তিনি গাজীপুর কাপাসিয়া থেকে শুনছেন, এবং তিন বন্ধু রয়েছেন তাদের সাথে, মেহেদি, রাতুল এবং তানজিম, আপনার প্রত্যেকে ছাদে বসে শুনছেন। অপি আমাদের সাথে রয়েছেন, আকাশ তিনি আমাদেরকে এই মুহূর্তে রয়েছেন ভাই, আমি আকাশ বাড্ডা থেকে প্রথম শোটা শুনছি, ঘরের ভিতর একা লাইট নিভিয়ে শুনছি এবং খুব ভালো লাগছে এবং প্রচন্ড ভয় লাগছে। এবং যারা যারা শুনছেন একটু হলেও ভয়ের অনুভূতি পেতে চান তাদেরকে বলবো যে একটু আপনারা সেই ভয়ঙ্কর পরিস্থিতিটা তৈরি করে নিন এবং ভয়ের পরিবেশটা তৈরি করে নিতে পারেন। আপনারা লাইট বন্ধ করে মন দিয়ে যদি ফিল করেন, আই হোপ আপনাকে একটু হলেও ভয়টা ছুঁয়ে যাবে।
এসএমএসের মাধ্যমে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন এআর স্পেস, আপনার নাম স্পেস, আপনার লোকেশন স্পেস, কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আমাদের সাথে আছে খন্দকার বায়াজিদ গাজীপুর থেকে, হচ্ছে স্টোরিগুলো অনেক ভয় হচ্ছে, আমার খুব ভালো লাগছে। রিমিয়াস আমাদের সাথে মহাখালী থেকে, ভাই অনেক ভয় লাগছে, প্রথম শুনছি, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এ। আতিফ হোসাইনাস আমাদের সাথে, আমাদের সাথে মুন্না আছে টঙ্গী থেকে, ইয়াবিন আছে মালিবাগ থেকে, রবি আছে নারায়ণগঞ্জ থেকে, মিরপুর থেকে আমাদের তুষার আছে এবং তার বন্ধুরা মিলে শুনছি, রিজা আছে আমাদের সাথে সাভার থেকে, আমাদের সাথে আছে অনন্য আছে আমাদের সাথে, রানা আছে আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে, তন্নি আছে, তন্নি বাবু আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে পলাশ আছে আমাদের সাথে, আজিম বনানী থেকে শুনছে, রিঙ্কু আমাদের সাথে আজ প্রথম শুনছে, ফয়সাল নারায়ণগঞ্জ থেকে, কাউসার আছে আমাদের সাথে শ্যামলী থেকে, শান্তু অটঙ্গী থেকে, রনি ফার্মগেট থেকে আজ প্রথম শুনছে, হাত পা শুনে তার ঠান্ডা হয়ে যাচ্ছে, হামিম আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, রাব্বি আছে আমাদের সাথে, সাব্বির আছে আমাদের সাথে, তারেক আছে গ্রিন রোড থেকে, চাঁদনি আছে আমাদের সাথে, তুলি আছে আমাদের সাথে, নওশিন আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে নুহাস ডান্ডেরিয়া থেকে, আমাদের সাথে জালাল আছে আমাদের সাথে জুরাইন থেকে, রাজু আছে কিলকাত থেকে, মেহেদি হাসান আছে আমাদের সাথে, রোহান আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে তৌসিফ শুনছে, আমাদের সাথে নতুন বন্ধু শিমুল ফোন নাম্বার দিচ্ছে, সে আসতে চাচ্ছে তার গল্প শোনানোর জন্য, নিশ্চয় আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। রবি আছে আমাদের সাথে, জাকির আছে আমাদের সাথে, তৌসিফ, তৃষ্মা আছে আমাদের সাথে, হালকা ভয় পাচ্ছে, মাসুদ রানার আমাদের লিখেছে মহাকালী থেকে, ফিরোজ খান ফোন নাম্বার দিয়েছে আসতে চাচ্ছে, তুহিন আছে আমাদের সাথে, ইমন আছে, জাকির আছে, ফরহাদ আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে মঞ্জু হুসাইন, আমাদের সাথে রনি লিখেছে রামপুরা থেকে, ভাইয়া অনেকদিন পর শুনছি, খুব মিস করছিলাম আপনাদেরকে, এখন শুনে খুব ভালো লাগছে। লিটন সাভার থেকে আজ প্রথম শুনছে, স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এ। আমাদের সাথে আছে আরিফ ফ্রম আচ্ছা বাড্ডা থেকে শুনছে, প্রিয়াঙ্কা আছে আমাদের সাথে ধানমন্ডি থেকে, খুব ভালো লাগছে, মাহি আছে রানীগঞ্জ থেকে, অসংখ্য বন্ধু আছে আমাদের সাথে এই মুহূর্তে SMS এর মাধ্যমে। কনক
অলরাইট, আমরা এই পর্যায়ে চলে যাব আরেকটা স্টোরিতে, যে স্টোরিটা আমাদের ভৌতিকের পেজে আমাদেরকে একজন ইনবক্স করেছেন। আপনি যদি ইনবক্স করতে চান তাহলে facebook.com/bhautik90.8 সেই পর্যায়ে চলে যাবেন এবং আমাদেরকে ইনবক্স করবেন।
হ্যালো, আসসালামু আলাইকুম ফিরোজ ভাই, আমি মোহাম্মদ রিয়াদ। আমার প্রথম ঘটনাটি শেয়ার করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের আরো একটি সত্য ঘটনা লিখে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল আমার বাবার সাথে, সালটি হচ্ছে 1960 সাল, তখন আমার বাবার বয়স মাত্র 9 বছর। একদিন আমার দাদি, বাবা ও দুজন চাকরকে নিয়ে একজন নিকটস্থ আত্মীয়দের গায়ে হলুদ অনুষ্ঠানে যায়। বলে রাখা ভালো, আত্মীয়র বাড়ি ছিল আমাদের পাশের গ্রামে এবং দু গ্রামের মাঝখানে একটি খোলা মাঠ ছিল। মাঠটি অনেক ভুতুরে ছিল, নানান সময় মানুষ নাকি ওই মাঠটিতে ভুতুরে অনেক জিনিস দেখেছে এবং শুনতে পেয়েছে অনেক শব্দ। যাই হোক, এবার মূল ঘটনাতে আসতে চাই। সেদিন অনুষ্ঠান থেকে ফিরতে ফিরতে তাদের অনেক রাত হয়ে যায়। আত্মীয় অর্থাৎ যাদের বাড়িতে গিয়েছিল দাদিকে সেখানে থেকে যাওয়ার জন্য অনুরোধ করল, পরের দিন কোনো একটি বিশেষ কাজে থাকায় দাদি সেখান থেকে চলে আসে। রাত তখন প্রায় ১২টা বাজে, এমন সময় তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাত তখন অনেক গভীর, তাদের হাতে ছিল দুটি হারিকেন। হারিকেনে মিটমিট আলোতে তারা হাঁটছিল। হাঁটতে হাঁটতে তারা সে ভূতের মাঠের কাছাকাছি এসে পড়ল। তারা তখন দূর থেকে একটি দৃশ্য দেখে বেশ ভয় পেয়ে গেল। তারা দেখল মাঠের মধ্যে একটি আগুনের গোলা উঠছে, এক পাশ থেকে অন্য পাশে উড়ে গিয়ে পড়ছে, আবার সেখান থেকে অন্য পাশে গিয়ে পড়ছে। ঠিক অনেকটা ক্রিকেটের টেনিস বল দিয়ে ক্যাচ ক্যাচ খেলার মতো। দৃশ্যটা দেখে বাবা খুব ভয় পেয়ে গেল এবং দাদিকে জড়িয়ে ধরল। দাদি বাবাকে ভরসা দিল যে খোকা ভয় পাস নি, কিচ্ছু হবে না, এবং আবার তারা হাঁটা শুরু করল। তারা যখন হেঁটে মাঠের একেবারে কাছে এসে পৌঁছল তখন দেখল মাঠের মধ্যে কিছুই নেই, অর্থাৎ তারা এতক্ষণে যা দেখেছিল সব কিছু সেকেন্ডের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। তারা দ্রুত হেঁটে মাঠটি পার করে এবং বাড়িতে ফিরে আসে। ফেরার সময় তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। পরের দিন বাবা দাদিকে গতকাল রাতের ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করে, তখন দাদি বলে ওই মাঠের আশেপাশে গাছগুলোতে অনেকগুলো জিন বসবাস করে, তারা গতকাল যা দেখেছে সেগুলো ছিল জিনেদের সন্তান। প্রতিদিন রাতে নাকি জিনেদের সন্তানরা এই মাঠে খেলাধুলা করে, অনেকে নাকি এই দৃশ্যটি দেখেছে। তাছাড়া সে মাঠে নাকি অনেক সময় জিনদের বাজারও বসে, শোনা যায় প্রতি সোমবার রাতে নাকি সেখানে অনেক কোলাহল শব্দ শোনা যায়। বাবা দাদির ঘটনাটি শুনে বেশ ভয় পেয়েছিল এবং তার অনেক জ্বরও হয়েছিল। ধন্যবাদ ভাই।
শুনছেন ভৌতিক 90.8 আর যে কনক এবং ফিরোজ খান রয়েছে আপনার সাথে এবং ফেসবুকের ফ্যান পেজে একজন আমাদেরকে কমেন্ট করেছেন রহস্যময় অর্ণব। তিনি বলছেন ফার্মগেট থেকে শুনছি ভয়ের মাত্রা চরম থেকে চরমে পৌঁছে গিয়েছে অলরেডি। আমার রুমে দূরের ল্যাম্পোস্ট থেকে মৃদু আলো আসছে এবং রুমে একা রয়েছেন আপনি, অসম্ভব সুন্দর একটা অনুভূতি। ঠিক এই মুহূর্তে চাইলে আপনিও কিন্তু ভৌতিকটাকে একটু উপভোগ করতে পারবেন এবং সেটার জন্য অফকোর্স একটা পরিবেশ আপনাকে তৈরি করে নিতে হবে। এবং মুভির কথা বলছিলাম যে মুভিগুলো আপনার হরর পাগল মনটাকে একটু হলেও খোরাক দিবে, এমন একটা মুভির নাম হচ্ছে থিসিস। যে মুভিটি 1996 এ রিলিজ পেয়েছিল, আরেকবার বলছি THESIS থিসিস, চাইলে কিন্তু এই মুভিটা দেখে ফেলতে পারেন। এবং লেটেস্ট মুভির মধ্যে আরেকবার বলছি সেই মুভির নাম, যে মুভির নাম হচ্ছে কনজোরিং 2, এই মুভিতে চাইলে আপনি দেখে ফেলতে পারেন। আই হোপ আপনার কাছে খুব ভালো লাগবে। SMS মাধ্যম এবং ফেসবুক মাধ্যম দুটি মাধ্যম আমাদের কাছে রয়েছে। এআর লিখে স্পেস নেম লোকেশন, তারপর কথাবার্তা সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। আমরা একটু পর SMS এবং কমেন্ট নিয়ে ফিরবো, বাট এই মুহূর্তে আমরা চলে যাব।
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি আমিন হাসনাত, বাসা সিঙ্গাইর, মানিকগঞ্জ। ভাইয়া, আমি যে ঘটনাটি আপনাদেরকে বলতে যাচ্ছি, ঘটনাটি ঘটেছে আমার আপুর শ্বশুরবাড়ি এলাকায়। আমার আপুর শ্বশুরবাড়ি মানিকগঞ্জ মালিকান্দা গ্রামে। ভাইয়া কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছে। ভাইয়া, খুব বেশি দিন আগের কথা নয়, আপুর বাসা থেকে দু তিন বাড়ি পরেই ওই মেয়েটির বাসা, যাকে কেন্দ্র করে ঘটে গেছে সে ঘটনাটি শুনলে শরীর বরফ হয়ে যাওয়ার মতো। ভাইয়া, আমি মেয়েটির আসল নাম বলছি না, তবে ঘটনার স্বার্থে মেয়েটির নাম বলছি, কণিকা। ভাইয়া, মেয়েটির নম্র, ভদ্র এবং দেখতে বেশ মিষ্টি ছিল। কণিকার বিয়ে হল, সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। কয়েক বছর যেতে একটি মিষ্টি ছেলের মা হলেন, ভীষণ ভালোবাসতেন তার পুত্র সন্তানটিকে। কিন্তু হঠাৎ করেই কি যেন হলো কণিকার, একা একা কথা বলা শুরু করল, আর দিন দিন তার মাত্রা বেড়ে চলছে। শুনছে না স্বামীর কোনো কথা, কোথায় যে চলে যায়, কখনো দিনে আবার কখনো রাতে, কেউ জানে না। মেয়েটির স্বামী খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। তখন তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় যেন তাকে কোনো ভালো হুজুর দিয়ে চিকিৎসা করানো হয়। পরে এক ইমাম সাহেবকে দিয়ে চিকিৎসা করানো হয় এবং ইমাম সাহেব বললেন কনিকাকে একটি দুষ্ট জিন ধরেছে। ইমাম সাহেব অনেক চেষ্টা করেন কিন্তু জিনকে একেবারে তাড়াতে পারেন না। কনিকা কিছুক্ষণ ভালো থাকে, আবার পাগলামির মতো উল্টোপাল্টা কি সমস্ত বলতে থাকে। যাই হোক, এভাবে চলছে তার জীবন। কিন্তু একদিন যেটা হলো, কনিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর রাত তখন প্রায় একটা কিংবা একটা ত্রিশ মিনিট হবে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুরো মহল্লার লোকজন বিষয়টি জেনে যায় এবং অনেকে তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েন। পরে একজন দেখতে পেলেন কনিকা তার ছোট্ট ছেলেটিকে নিয়ে তাদের বাসা থেকে অনেক দূরে একটি পুকুরের পাশে হিজল গাছে অনেক উঁচু ডালে পা দুলিয়ে বসে আছে এবং যে তাকে দেখেছে সে ভীষণ ভয় পেয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ অর্ধেক বের করে এত ছড়ে কামড় দিয়ে রেখেছে যে রক্ত টিপ টিপ করে পড়ছে। যাই হোক, পরে তাকে নামানো হলো এবং যখন সে একটু স্বাভাবিক হয় তাকে জিজ্ঞেস করলে সে সেই সম্পর্কে কিছুই বলতে পারে না। এমন নানা ঘটনা ঘটতেই থাকে তার সাথে। কিন্তু এর পরের দিন যথারীতি সে রাতের বেলায় তার ছেলেকে নিয়ে উধাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও না। পরে অনেক খোঁজাখুঁজির পর অনেক দূরে নদীর পাশে পাওয়া যায়, কিন্তু তার ছেলে তার সাথে নেই। সবাই খুব চিন্তায় পড়ে গেল সেই শিশুটি কোথায় এবং খুঁজতে থাকে। শিশুটিকে পাওয়া যায় পরে সেই নদীর মধ্যে, তবে শিশুটির লাশ যেখান দিয়ে কনিকা রাতের বেলা হাঁটাহাঁটি করছে। কান্নায় ভেঙে পড়েন কনিকার বাবা মা, কিন্তু কনিকা তখনও সে জিন ধারা আক্রান্ত। যাই হোক, ঘটনাটি এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু না, পরে দুষ্ট চিন্তা এতটাই খারাপ ছিল যে সে কনিকাকেও বাঁচতে, সে শুধু নিজেকে শেষ করার সুযোগ খুঁজছে। সে একদিন ফাঁসি দেয়, আরেকদিন শরীরে আগুন দিয়েছিল কিন্তু সফল হতে পারেনি। পরিশেষে সে সফল এবং তার মা জ্বালানি কাঠি লুকিয়ে রাখা সত্ত্বেও সে দেখে ফেলেছে এবং সেখান থেকে নিয়ে রাতে ঘরের দরজা বন্ধ করে সে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয় এবং তাকে হসপিটালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। এ ছিল ঘটনা। ভাইয়া, আমরা সবাই দোয়া করব যেন মেয়েটিকে আল্লাহ জান্নাতবাসী করে। ভালো লাগলে পড়ে শোনাবেন।
অ্যামেজিং একটা স্টোরি এবং খুব দুঃখজনক একটা ঘটনা আমরা ঠিক এই মুহূর্তে শুনে ফেললাম, যেটাতে সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। আপনি শুনছেন ভৌতিক 90.8 এবং আমাদেরকে এসএমএস করেছেন এমডি রাশেদ ইসলাম রানা ফুরকান, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। ঠিক এই মুহূর্তে রয়েছেন হাসনাবাদ থেকে পায়েল, আমান রয়েছেন আমাদের সাথে অপু, মতিঝিল থেকে রয়েছেন সূচনা, রয়েছেন নারায়ণগঞ্জ থেকে আপনি শুনছেন এবং রেকর্ড করেছেন ভৌতিক, ভীষণ পছন্দ করেন শেফুল, আর নরসিংদী থেকে তিনি আমাদেরকে এসএমএস করেছেন। আপনি এসএমএস করতে চাইলে এআর স্পেস নেম লোকেশন এবং তারপর কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। আর যদি চান ফেসবুকে জয়েন করতে, facebook.com/AsianRadio এই অ্যাড্রেসে গিয়ে শুরুতে যে পোস্টটি দেখতে পারবেন সেই পোস্টে আপনি চাইলে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করবো সেই পোস্টটি পড়ে ফেলবার জন্য সেই কমেন্টে, এবং যদি চান তাহলে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। আর যারা ঘটনা লিখে আমাদেরকে পাঠাতে চান তাদের জন্য অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। আরেকটা স্টোরি আমরা শুনবো ফিরোজ খানের কণ্ঠে এবং পরপর কিন্তু বেশ কয়েকটা স্টোরি রয়েছে, সো আপনি আমাদের সাথেই থাকুন।
আল্লাহ আমাদের মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টির পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, এটা সত্য, আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা জিন জাতিকে বিশ্বাস করে না। কিন্তু আমি নিজে এক ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি এবং এক কবিরাজ হাফেজের মাধ্যমে দেখেছি জিনদের কার্যকলাপ। হাফেজের পরিচয়টা একটু বলে রাখা ভালো। আমি এর আগেও আমার পাঠানো গল্প রবি নামের এক অন্ধ হাফেজের কথা বলেছি। তিনি জন্মগতভাবে অন্ধ কিন্তু তিনি একজন কোরআনের হাফেজ। তার বাড়ি নড়াইল জেলায়। এবার ঘটনায় আসা যাক। ঘটনাটি আমাদের মসজিদের ইমাম সাহেবের। আমার বন্ধু হুজাইফা ও জিল্লুর, আমার এক চাচা সহ অনেকেই দেখেছেন। তারিখটি মনে করতে পারছি না, তবে ঘটনাটি ঘটেছিল 2014 সালের ডিসেম্বর মাসের। একদিন মসজিদে ঈশার নামাজ পড়তে যাবার পর আমাদের ইমাম সাহেব বললেন যে আমাকে সহ আরো কিছু মানুষদের মধুমতি নদীর উপারে এক গ্রামে যেতে হবে। কারণ জিজ্ঞাসা করাতে হুজুর বলল রবি ভাই এসেছে, পাশের গ্রামে এক বাড়িতে জিন তাড়াতে যেতে হবে। আমি মোবাইলে ফোন দিয়ে মাকে বলে দিলাম আমি আজ হুজুরের সাথে থাকব। আমি এবং আরো কয়েকজন নামাজ শেষে নদীর ঘাটে যে দাঁড়ালাম, আমি এবং হুজাইফা রবি ভাইকে ধরে নিয়ে যাচ্ছিলাম। আগে বলে রেখেছি রবি ভাই অন্ধ ছিলেন। কিছু সময়ের মধ্যে নৌকা চলে আসলো। আমরা নৌকা পার হয়ে 20-30 মিনিট হাঁটার পর সে বাড়িতে পৌঁছালাম, যে দেখলাম তারা খুবই দরিদ্র। বাড়িতে মাত্র একটি খড়ের চালের ঘর, এক বিধবা মহিলার সাথে তার দুজন ছেলে আছে। ওই ছেলেদের দুজনকে নিয়ে বৃদ্ধ মহিলাটি খুবই ঝামেলায় আছে। ছেলে দুটি রাতের বেলায় অস্বাভাবিক আচরণ করে, এমনকি মাঝে মাঝে রাতে তাদের চিৎকারের ঘরের মধ্যে কাঁপনের সৃষ্টি হয়, অর্থাৎ ঘরটি অটোমেটিক ঝাঁকুনি দিত, মনে হতো কেউ যেন খুব জোরে ঘরটি নাড়া দিচ্ছে। তাছাড়া প্রচুর শব্দে আশেপাশের মানুষগুলোর রাতের ঘুমের ব্যাঘাত ঘটে। একথা শোনার পরে রবি ভাই বললেন একটা রুম ফাঁকা করে দিতে ওই ঘরে, এবং কিছু বাঁশের কাঁচা মোটা কঞ্চি কেটে আনতে ও কিছু দড়ির জোগাড় করতে। কিছু সময়ের মধ্যে সবকিছু ঠিক করার পর আমরা ঘরের মাঝে গিয়ে বসলাম। রবি ভাই বলল ঘরের হারিকেনের আলোটা কিছু কমিয়ে দিতে। আলো কমিয়ে দেওয়ার পর রবি ভাই ওই দুজনকে সামনে বসাল, তারপর কোরআন মসজিদের সূরা জিনের কিছু আয়াত পড়তে শুরু করলেন, তাছাড়া অন্যান্য দোয়াও পড়া শুরু করল। তাদের এক ভাইয়ের মাঝে অস্বাভাবিক আচরণ শুরু হল। সে তখন জোরে চিৎকার করে রবি ভাইকে বলল তুই কেন এসেছিস? রবি ভাই তখন বলল তুই অতি দ্রুত চলে যা, না হলে তোকে মেরে শেষ করে দেব। এভাবে তাদের মাঝে অনেক বাক বিতণ্ড শুরু হয়, একের পর এক পর্যায়ে অনেকক্ষণ চলতেই থাকে। শেষে তাদের মধ্যে বড় ভাইটি বলে এই কানা, তোর কারণে আগে একবার এক জায়গা থেকে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আজও চলে যেতে বাধ্য হচ্ছি, আমি একে ছেড়ে চলে যাচ্ছি, একে আর কোনোদিন বিরক্ত করব না। এ কথা বলার পর বড় ভাই অজ্ঞান হয়ে যায়, তাকে সবাই সরিয়ে নিয়ে যাওয়া হয়। তার জ্ঞান ফেরার পর সে বলে তার কি হয়েছিল, মানে তার কিছুই মনে নেই। এবার দুই ভাইকে দোয়া দিয়ে ফুঁ দেওয়া হয়, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। বড় ভাইয়ের জিন ছাড়ানো গেল, ছোট জনের জিন হাজির করা সম্ভব হচ্ছিল না। রবি ভাই চিন্তা করল অন্য কোনো পদ্ধতি গ্রহণ করতে হবে, জিনের সর্দারকে হাজির করতে হবে, তার মাধ্যমে এটাকে সরাবে। তাই রবি ভাই তার সামনের জায়গা কিছুটা ফাঁকা করে নিল এবং সবাইকে ভয় পেতে নিষেধ করল। কিছু সময়ের মধ্যে ঘরের মধ্যে বিকট শব্দ করে কিছু একটা প্রবেশ করল এবং ভাঙা ভাঙা গলায় কেউ একজন বলল আমাকে এখানে দেখেছিস কেন? তার গলা শুনে মনে হচ্ছিল খুবই বৃদ্ধ একজন ব্যক্তি। তখন আবারও সে বলল কিছু বললে তাড়াতাড়ি বল, কেননা ঘরটা খুবই নাপাক, যেখানে সেখানে পোষাবের গন্ধ। কথাটা শুনে সকলেই অবাক হয়ে যায়। তখন বাড়ির বৃদ্ধ মহিলাটিকে জিজ্ঞেস করা হয় এই ব্যাপারে, তিনি বলেন রাতে ভয়ে তিনি তার ছেলেদের ঘরের বাহিরে পোষাব করতে দেন না। যেহেতু ঘরটির নিচটা মাটির ছিল, তখন রবি ভাই বলল এই নামের ছেলেটাকে আপনাদের মাঝে কেউ একজন খুব বিরক্ত করছে, এমনকি ভয়ে তাদের বাড়ির সবাই খুব কষ্ট পাচ্ছে। তখন চিনের সর্দার বলল ওকে আমাদের কেউ বিরক্ত করছে না, ছোট ছেলেটি মিথ্যা কথা বলছে। এই বলে তিনি বলল আমাকে এই নাপাক ঘরে ডেকে আর বিরক্ত করিস না, ওদের দুজনকে ঠিক মতো নামাজ পড়তে বলিস, ছোট জনকে মিথ্যা বলতে নিষেধ করবি, তারপর একটা সালাম দিয়ে ঘরকে প্রচন্ড জোরে একটা ঝাঁকুনি দিয়ে চলে গেল। পরবর্তীতে ছোট জন নিজ মুখে স্বীকার করেছে সে বড় ভাইয়ের অবস্থা খারাপ দেখে আমি মিথ্যা চিন ধরার ভাব ধরেছিলাম।
শুনছেন ভৌতিক 90.8 আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছে। এলমা আমাদেরকে SMS করেছেন, আপনি যদি SMS করতে চান তাহলে AR লিখে স্পেস নেম লোকেশন এবং তারপর কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে দ্য সিগনেচার নাম্বার উইচ ইজ 2323। রাত দুটো পর্যন্ত আপনাদের সাথেই থাকবো। আর যদি আপনি ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে facebook.com/asianradio সেই ঠিকানায় গিয়ে আমাদের একটি পোস্ট দেওয়া রয়েছে, সেই পোস্টে কমেন্ট করবেন। ইলমা নরসিংদি থেকে আমাদের সাথে রয়েছেন, সামিউল ইসলাম ইব্রাহিম রয়েছেন আমাদের সাথে, মায়মন সিং থেকে, কাউসার তারাফদের মিরপুর থেকে আমাদেরকে শুনছেন, তোশি আজিপুর থেকে, এবং লাস্ট ঘটনাটা কি সত্যি ভয় পাওয়ার মতো ছিল এবং খুব ভয় করেছে আপনার এমনটা আপনি জানিয়েছেন। রয়েছেন আমাদের সাথে পলাশ, রয়েছেন আমাদের সাথে বাড্ডা থেকে, লাইফে প্রথম ভৌতিক FM শুনছি, অনেক ভয় লাগছে ভাইয়া, একা রুমে রয়েছি, ফিল করছি অনেকটা। হাবিবুর রহমান তিনি আমাদেরকে লিখেছেন, টঙ্গী থেকে আমাদেরকে, মধুমিতা থেকে আমাদেরকে একজন লিখেছেন, আয়শা, এমনি করে অনেকগুলো বন্ধু আমাদেরকে কমেন্ট করেছেন। আপনি যদি আমাদেরকে SMS করতে চান আর লিখে স্পেস নেম লোকেশন তারপর কথাবার্তা 2323 এই নাম্বারটা সেন্ড করবেন। আর যারা যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান AR লিখে স্পেস দিয়ে B90.8 RT স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। আমরা ফিরোজ খানের কণ্ঠে আরেকটা স্টোরি শুনবো এবং এর পরপরই থাকছে আরো বেশ কয়েকটা স্টোরির পর ফিরছি এবং বিগ স্টোরি নিয়ে কিন্তু আমরা ভৌতিক সাহিত্য নিয়ে কিন্তু আজকের এপিসোডেও রয়েছে। সো আপনারা কোথাও যাবেন না, সাথে থাকুন, শুনতে থাকুন এশিয়ান রেডিও 90.8 FM।
ঘটনাটা পড়ে শোনালে খুশি হব। ঘটনাটা ঘটে আমাদের মেডিকেলের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নদীতে। আমাদের মেডিকেলটা দক্ষিণ অঞ্চলে হওয়ায় ওইদিকে নদীগুলো বেশ প্রশস্ত। নদীর নামটা ঠিক জানি না। ঘটনাটা আমি শুনেছি নদীতে গোসল করতে গিয়ে আমার এক চাচার কাছ থেকে। ভাইয়া ঘটনাটা এরকম যে এলাকার ছেলেপেলেরা প্রতিদিনই নদীতে গোসল করত। ওই দিনটি ছিল বৃষ্টির দিন। যারা নদীতে নামত মোটামুটি সবাই সাঁতার জানত। নদীতে যথেষ্ট স্রোত ছিল। প্রতিদিনের মতো ওই দিনও ওরা নদীতে গোসলে ব্যস্ত ছিল। হঠাৎ একটি ছেলেকে এমন ভাবে ডুবতে দেখা গেল যেন মনে হল ওকে পানির ভেতর থেকে কে যেন টেনে নিয়ে যাচ্ছে। যদিও ও সাঁতার জানত, অনেক সময় অতিবাহিত হয়ে যায়, তারপরও সে পানির নিচ থেকে উঠে আসছে না। পরে তাকে অনেক খোঁজাখুঁজি পরও পাওয়া গেল না। তখন ডুবুরির সাহায্য নেওয়া হল। আশ্চর্যজনক ভাবে কাছাকাছি একটি মহিলার গলিত লাশ পাওয়া গেল এবং ওই মহিলাটার হাতের মুঠোয় একটি হলুদ কাপড়ের টুকরো পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি পরে ওই লাশটার পাশে পাওয়া গেল সেই ছেলেটির লাশ। ছেলেটার পরনে একটি হলুদ টি শার্ট ছিল। আশ্চর্যজনক ভাবে দেখা গেল যে ছেলেটির পেছনের দিকে কাপড়ের একটা টুকরো মিসিং। ভালোভাবে মিলিয়ে দেখা গেছে যে ওই মিসিং কাপড়ের টুকরোটাই ওই মহিলার হাতের মুঠোয় পাওয়া গিয়েছিল। এই ঘটনা শোনার পর থেকে আমি আর ওই নদীতে গোসল করতে চাইনি। ভাইয়া আমার নাম হচ্ছে সজল, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি সিলেট থেকে বলছি। মাহফিল শেষ হওয়ার পর আমরা সব বন্ধু মিলে আড্ডা মারছিলাম আমাদের স্কুলে। আমাদের স্কুলের পাশেই মাহফিলটা হয়েছিল। আড্ডা মারা শেষ প্রায় 3টা বাজে। সবাই যার যার মতো করে বাড়ি চলে যাইতেছে। আমার সব বন্ধুর বাড়ির উজানচরই ছিল, শুধু আমার, মারুফ আর ইয়াসিনের বাড়ি একটু দূরে। যখন আমি মারুফ ইয়াসিন স্কুল থেকে রওনা দিলাম, অনেকখানি হাঁটার পর উজানচরের শেষ প্রান্তে শেখর কান্তি যাওয়ার আগে অনেকগুলো তুলা গাছ পড়ে। এমনকি সন্ধ্যার পর তিন রাস্তার মোড়ের এখানে একটা তুলা গাছের নিচে প্রতিদিন মোমবাতি চালানো হয়। যখন আমরা এই তুলা গাছটাকে ক্রস করলাম, এরপরে আমাদের হাঁটার সঙ্গে সঙ্গে অন্য কারো হাঁটার শব্দ শুনতে পাচ্ছিলাম আমরা। তখন আমি মারুফ আর ইয়াসিনকে বললাম, কিরে কিছু শুনতে পারছিস তোরা? তারপর মারুফ বলল, চল
একটু দাঁড়াই। সবাই দাঁড়ানোর পর দেখলাম একটা শব্দ, সবাই দাঁড়ানোর পর দেখলাম শব্দটা আর পাচ্ছি না। তারপর আবার হাঁটতে শুরু করলাম, দেখলাম অবাক। তারপর আবার হাঁটতে শুরু করলাম, তারপর আবার হাঁটতে শুরু করলাম, দেখলাম আবার অন্য কারো কান্নার শব্দ পাচ্ছি। এবার আমরা একটু ভয় পেতে শুরু করলাম। তারপর দেখলাম দুটো তুলা গাছের পরের তুলা গাছটার উপরে একটা মেয়ে সাদা জামা পরা, সে আমাদের দিকে টল টল করে তাকিয়ে কাঁদছে। আমরা বুঝছিলাম না এখন আমরা কি করব। তারপর আমাদের আর কিছুই মনে নেই। পরের দিন সকালে উঠে দেখলাম আমরা ইয়াসিনদের বাড়িতে। তুলা গাছগুলো থেকে ইয়াসিনদের বাড়ির রাস্তার দূরত্ব 7 মিনিট। তারপর লোকজন কাছে শুনতে পেলাম যে তুলা গাছ থেকে একটু দূরে খ্যাতের মধ্যে আমাদের পড়ে থাকতে দেখা যায়। ইয়াসিনকে যেহেতু চিনে সে কারণে আমাদেরকেও ওদের বাড়িতে নিয়ে আসা হয়। এই ঘটনার পর এক সপ্তাহ আমরা স্কুলে যেতে পারিনি, কারণ শরীর খুবই খারাপ ছিল। ভাইয়ারা, এ ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার এক মামার কাছ থেকে শোনা। মামার অনেক প্রত্যেক সম্পত্তি রয়েছে, রয়েছে অনেক ধানের জমি এবং একটি মাত্র মাছের ঘের। ওই ঘেরের পাশে ছোট্ট একটি ঘর তৈরি করা আছে। ঘেরের মাছ যখন বাজারে বিক্রির উপযোগী হয় তখন তিনি তার রাত কাটান ঘেরের ওই ছোট্ট ঘরে, কারণ মাছ বাজারে বিক্রির উপযোগী হলে তা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই তিনি ওইখানে থাকতেন পাহারাদার হিসেবে, এবং তার সাথে কিছু ধারালো অস্ত্র থাকে, যেমন লোহার তৈরি ধারালো প্রান্ত বিশিষ্ট বর্শা। তার নিয়ম অনুযায়ী মাছের এক সময় তিনি রাতে ওই ঘের পাহারা দিতেন। হঠাৎ একদিন সকালে তিনি খেয়াল করলেন তার ঘেরের এক কোনায় মাছের কাঁটা পড়ে আছে। দেখলে মনে হয় কেউ কাঁচা মাছ খেয়ে তার অবশিষ্ট অংশ ফেলে রেখেছে। প্রথম দিন তিনি ব্যাপারটা তেমন গুরুত্বের সাথে নেননি, কিন্তু তারপর থেকে রোজ সকালে তিনি ওই রকমের কাণ্ড দেখতে পেতেন। তিনি ভাবলেন এই রহস্যটা কি। তিনি সিদ্ধান্ত নিলেন রাতে না ঘুমিয়ে ব্যাপারটার রহস্য বের করবেন। তিনি এক রাত ওত পেতে বসেছিলেন। রাত প্রায় 4:45 বাজে। চারিদিক নিঝুম এবং ঝিঁঝি পোকার ডাকের শব্দ। এমন সময় তিনি হঠাৎ একটি শব্দ শুনলেন। শব্দটা খুবই আস্তে হচ্ছে, এতই আস্তে যে তিনি যদি ওত পেতে বসে না থাকতেন তবে শব্দটা শুনতে পেতেন না। শব্দটা ছিল পানির নড়ার শব্দ। শব্দ শুনে তিনি চমকে উঠলেন এবং ওই ছোট্ট ঘরের এক ছিদ্র দিয়ে উঁকি মারলেন। তিনি দেখলেন খুব বয়স্ক একটা মহিলা ঘেরের পানিতে নেমেছে। তার পরনে সাদা শাড়ি, চুলগুলো একেবারেই সাদা, যেমন মনে হয় 70-80 বছর বয়স্ক মহিলাদের চুল। তার মুখ দেখা যাচ্ছিল না, কারণ তার এলোমেলো চুলে তার সম্পূর্ণ মুখটাই ঢাকা ছিল। মামা ভাবল হয়তো কোনো মহিলা মাছ চুরি করতে এসেছে। গ্রামের মানুষরা এসবে একটু কমই ভয় পায়। মামা সাহস করে একটি বর্শা হাতে নিয়ে বের হলেন ওই ঘর থেকে। মামা কয়েকবার ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন কে কে ওখানে, কিন্তু মামা কোনো উত্তর পেলেন না। মহিলাটি মাথা নিচু করে স্থিরভাবে ওইখানে দাঁড়িয়েছিল। মামা মিনিট 5 দাঁড়িয়ে থাকার পর ধৈর্য হারিয়ে ফেলে। সে ভাবল এবার সত্যি বর্শাটা নিক্ষেপ করতে হবে। সে ইচ্ছা করেই বর্শাটা মহিলাটার গায়ে না মেরে একটু পাশে মারল। তখন মহিলাটি হঠাৎ কেমন যেন বাতাসে মিলিয়ে গেল, প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং শেষমেশ ওই স্থান থেকে দৌড়ে বাড়ি চড়ে আসলো। পরের দিন ঘটনাটা পুরোপুরিভাবে মামা জানালেন ওই গ্রামের এক গণ্যমান্য হুজুরের কাছে। ঘটনার পরের দিন সন্ধ্যায় ওই হুজুর মামার ঘেরের চারিদিকে বড় বড় 4 গজাল পেরে পুঁতে দিয়ে যায়। এরপর থেকে মামা আর কখনই এরকম কোনো সমস্যায় পড়েননি এবং এমন কিছু অনুভব করেননি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আরো দিন শেয়ার করছি। আমার নাম অজিম। ধন্যবাদ ভাই আপনাদেরকে।
ভৌতিক 90.8 এ পর্যায়ে আমরা চলে যাবো বিগ স্টোরিতে, যে স্টোরিতে আজকে থাকছে কি সাহিত্য সেটা আপনাকে সাথেই থাকতে হবে। তারপর আপনি চাইলে কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন, এ আর লিখে স্পেস নেম লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। যেমন করে আমাদের সাথে শিহাদ রয়েছেন, সূচনা রয়েছেন নারায়ণগঞ্জ থেকে, আজ আমার বোন সুমনা একসাথে শুনছি। লাস্ট স্টোরিটা খুবই ভয়ঙ্কর ছিল এবং ভালো লেগেছে আপনার কাছে। ইয়াসিন ফার্মগেট থেকে আমাদেরকে শুনছেন, মেহেদি মামুন তিনি কুষ্টিয়া থেকে আমাদেরকে SMS করেছেন, টঙ্গি থেকে আমাদের রয়েছেন ইশাক, প্রথম শুনছি, খুব ভয় লাগছে। প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টায় আছে কনক এবং ফিরোজ খানের সাথে ভৌতিক 90.8। রাশাদ ইসলাম আমাদেরকে এই মুহূর্তে SMS করেছেন, রয়েছেন আমাদের সাথে আবিদ হাসান বিক্রমপুর থেকে। আর যারা যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, আর লিখে স্পেস B90.8 আরেকটি স্পেস দিয়ে নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। আমরা চলে যাব বিগ স্টোরিতে, আবার ফিরছি আপনার SMS গুলো এবং কমেন্ট গুলো নিয়ে। যারা যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তাদের রুলসটা তো বলেছি, এবং যারা যারা ঘটনা জানেন এবং স্টুডিওতে আসতে পারবেন তাদের জন্য একটি অপশন খোলা রয়েছে, উইচ ইজ facebook.com/ভৌতিক90.8। সেই পেজে গিয়ে সরাসরি আমাদেরকে ইনবক্স করে দিবেন, আমরা চেষ্টা করবো সেটি ফিরোজ খানের কণ্ঠে শুনবার।
সেবার পূজোর সময় আমার মামা বাড়ির ছোট বড় সবাই মিলে হিমালয়ে ভ্রমণে গেলে বাড়ি পাহারার দায়িত্ব পড়েছিল আমার কাঁধে। অবশ্য আমি একা নই, বাড়ির পুরনো কাজের লোক রামলালও ছিল। লোকটা রাঁধুনি হিসেবে খাসা, দুজনে মনের আনন্দে যথেচ্ছ খেতুম আর ক্যারাম পিটতুম। শুধু রাতের বেলাটা সে কথা বলতেই এই গল্প। বাড়িটা শহরতলি এলাকায়, একেবারে শুনশান নির্জন, আর গাছপালা পুকুর ডোবাও প্রচুর। মনেই হবে না শহরের নাকের ডগায় এমন পাড়া গিয়ে পরিবেশ থাকতে পারে। তাছাড়া খুব পুরনো আমলের বাড়ি, চারিদিকে বাগান, পুকুর, একটা বাঁশবন পর্যন্ত। রামলালের বয়স হলেও শরীরখানা এখনো জোয়ানের মতো তাগড়াই, বোঝা যায় একসময় রীতিমতো ব্যায়ামবীর ছিল। আর এমন মানুষ কাছে থাকলে পরিবেশ যাই হোক, কোনো রকম ভয় ভাবনা থাকার কথা নয়। চোর ডাকাতের সামনে রামলাল গোফে তা দিয়ে দাঁড়ালেই লেজ তুলে পালিয়ে যেতে পথ পাবে না। হ্যাঁ, প্রথম দিন সে কথাই মনে হয়েছিল, কিন্তু সন্ধ্যার মুখে বাইরে গেট বন্ধ করতে গিয়ে যখন রামলাল আমাকে ডেকে বলল,
দাদাবাবু একটু দাঁড়ান তো এখানে, আমার কেমন ডর লাগছে,
তখনই আঁচ করলুম লোকটাকে যতটা সাহসী ভেবেছিলুম ততটা হয়তো নয়। গেট বন্ধ করে ঝটপট ঘরে ঢুকে রামলাল একটু হেসে বলল,
চোর গুন্ডা ডাকু তাদের সঙ্গে এক হাতে লড়া দেব, কিন্তু হাওয়া বাতাসের সঙ্গে তো লড়া যায় না।
অবাক হয়ে বললুম, তার মানে? ও রামলাল, হাওয়া বাতাস ব্যাপারটা কি? রামলাল চোখ টিপে বলল,
সে আছে করবাবু, যতক্ষণ বাড়ি থাকেন ততক্ষণ কোনো ঝামেলা হয় না, রাত বিরেতে উনি বাড়ি না থাকলে বেটা পেয়ে বসে।
কেমন অস্বস্তি হয় ওর কথাটা শুনে। বললুম, কার কথা বলছো, খুলে বলো তো রামলাল। রামলাল ফের চোখ টিপে বলল,
আছেন তো, মালুম হয়ে যাবে।
হয়তো মালুম খানিকটা হলো কিছুক্ষণ পরেই, দোতলার একটা ঘরে বসে ফের এক দফা চা খেতে খেতে একটা গোয়েন্দা উপন্যাস সবে খুলেছি। রামলাল নিচের তলায় কিচেনে রাতের জন্য রান্না করছে এবং মাঝে মাঝে তার হেড়ে গলার গানও শুনতে পাচ্ছি। হঠাৎ একটা বাতাস উঠল সনসনিয়ে, বাগানের দিকে যেন হুলস্থুল শুরু হল। তারপর বাঁশবন থেকে বিচ্ছিরি ক্যাচ ক্যাচ শব্দ শোনা যেতে লাগল। ঘরের জানালার কপাটগুলো খটখট খটখট করে নড়তে থাকল। আর সেই সময় গেল আলো নিভে, সারা এলাকা অন্ধকার হয়ে গেল দেখে বুঝলুম লোডশেডিং। কিন্তু ততক্ষণে রামলালের গানটা বন্ধ হয়ে গেছে। তারপর সিঁড়িতে ধূপধাপ দুর্দার শব্দ করে সে এসে হাজির হল। হাঁপাতে হাঁপাতে বলল,
কিচেনে হ্যারিকেন ছিল, খুঁজে পেলুম না, শিগগির মন জ্বালান দাদাবাবু।
টেবিলের ড্রয়ার হাতড়ে মোমবাতি বের করে জ্বেলে নিলুম। আশ্চর্য বাতাসটা আর নেই। বললুম,
কি ব্যাপার রামলাল, তুমি কি ভয় পেয়েছ?
রামলাল কাঁচু মাচু মুখে হাসল, বলল,
পাইনি, আবার পেয়েছিও। বুঝলেন না দাদাবাবু, হাওয়া বাতাসের সঙ্গে এটে ওঠা মুশকিল। দেখুন না, গালটা এখনো বরফ হয়ে আছে, হাওয়া বাতাসের চর বলে কথা।
বিরক্ত হয়ে বললুম,
ধ্যাত্তেরি, তোমার হাওয়া বাতাসে নিকুচি করেছে, তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না।
রামলাল তেমনি চোখ টিপে রহস্যময় হেসে বলল,
আছেন যখন এ বাড়িতে সব মালুম হয়ে যাবে, এখন কৃপা করে একটু কিচেনে এসে বসুন তো দাদাবাবু, বেটা বড্ড জ্বালাচ্ছে।
ওর কথা শুনে এবং ভাবভঙ্গি দেখে অস্বস্তি বেড়ে গিয়েছিল, তবে লোকটা গায়ে গতরে যেমন, সাহসের বেলায় মোটেও তেমনটি নয়। তাহলে রান্না ও খাওয়া শেষ হলে উপরের ঘরে শুতে এলুম। আমি ওকে এ ঘরে শুতে বলতুম, কিন্তু কিছু বলার আগে রামলাল নিজেই অনুরোধ করল, আমার ঘরেই মেঝেতে শুতে পারলে রাতে ঘুমটা তার ভালো হবে, নইলে নাকি ওই হাওয়া বাতাস তাকে ঘুমোতেই দেবে না। বাতাসের কি প্রাণ আছে? বাতাস কিভাবে এবং কেন মানুষকে জ্বালাতন করবে আমি ভেবেই পাচ্ছিলুম না। ততক্ষণে আলো এসেছে, মেঝেই শতরঞ্চির ওপর চাদর পেতে রামলাল নাক ডাকতে শুরু করেছে। ভিন্ন জায়গায় আমার সহজে ঘুম আসে না, তাছাড়া ওই অস্বস্তি, বিছানায় শুয়ে টেবিল ল্যাম্পের আলোয় গোয়েন্দা উপন্যাসটা পড়ার চেষ্টা করছি। এমন সময় আবার সেই উটকো বাতাসটা বাগানের দিকে সনসনিয়ে উঠল। তারপর জানালা খটখটিয়ে ঘরে ঢুকল। জোরে ফ্যান চালিয়ে দিয়েছিলাম মশার অত্যাচারে। ভাবলুম ভালোই হল, বাইরের এই হতচ্ছাড়া বাতাসটা এসে মশাগুলোর দফারফা করু। কিন্তু ফের সেই লোডশেডিং, তারপর বাঁশবনের ক্যাচকচ আওয়াজের মধ্যে ক্রমশ যেন যন্ত্রণা কাতর মানুষের ঘুঙানি শুনতে পেলুম। কি যেন প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে কোকিয়ে কাঁদছে, আমার গায়ে কাঁটা দিল। এ কখনো কানের ভুল নয়, তাছাড়া ঘরের ভেতর বাতাসটা দাপিয়ে বেড়াচ্ছে, চারদিকে বাইরে এবং ভেতরে প্রচণ্ড হুলস্থুল চলছে। আমি কাঠ হয়ে পড়ে রইল, উঠে জানালা বন্ধ করার সাহসও হল না। তারপর আচমকা নিচের তলায় প্রচণ্ড শব্দে কি একটা পড়ে গেল শুনলুম। পড়ার বিকট ঝনঝন শব্দে বুঝি প্রকাণ্ড একটা কাঁচ ভেঙে গুড়িয়ে গেল। আর চুপ থাকতে পারলুম না, ডাকলুম, রামলাল রামলাল, ওঠো, শিগগির ওঠো তো। অবাক হয়ে দেখি রামলাল কখন জেগে গেছে, সে ভারী গলায় বলল,
চুপসি শুয়ে থাকুন দাদাবাবু, ও কিছু না।
উঠে দাঁড়িয়ে বললুম, কি বলছো তুমি? নিশ্চয় নিচের কোনো ঘরের জানালা খুলে গেছে, ছবি টিবি পড়ে ভেঙে গেছে। রামলাল বলল,
ও হাওয়া বাতাসের কাণ্ড দাদাবাবু, চুপচাপ শুয়ে থাকুন।
খাপ্পা হয়ে বললুম, নিকুচি করেছে তোমার হাওয়া বাতাসের। মামাবাবু সে যদি দেখেন এভাবে আমরা বাড়ি পাহারা দিয়েছি, তোমারও চাকরি যাবে, আমিও মুখ দেখাতে পারবো না। ওঠো চলো দেখি কি ভাঙল।
রামলাল অন্ধকারে বলল,
আপনি গিয়ে দেখুন দাদাবাবু, আমি যাব না।
রাগ হলে মানুষের সাহস বাড়ে। বালিশের পাশ থেকে টর্চ নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামবার সময় টের পেলুম বাতাসটা হঠাৎ থেমে গেছে। বাতাস বলা আর উচিত হবে না, একে ঝড় বলাই ভালো। শরৎকালে এমন ক্ষণিক ঝড় ভারী অদ্ভুত বটে। বছরের এই সময়টা ঝড়ের সঙ্গে বৃষ্টিও হয় এবং তা এক নাগাড়ে কয়েকদিন থাকে, কিন্তু এই আচমকা ঝড়ের স্থায়িত্ব মাত্র কয়েক মিনিট। তাছাড়া এক ফোঁটাও বৃষ্টি নেই। আকাশ সারাদিন প্রায় নির্মেঘ ছিল, রাতেও তাই। আকাশ ভরা তারা ঝকমক করছে দেখছি। নিচের তলায় পৌঁছে মনে পড়ল, যা চাবির গোছাটা আনতে ভুলে গেছি। মামাবাবু সব চাবির ডুপ্লিকেট দিয়ে গেছেন, বলে গেছেন প্রতিদিন সব ঘর যেন রামলালকে দিয়ে পরিষ্কার করিয়ে নিই, পরিচ্ছন্নতার বড় বাতি কর। টর্চের আলো বসার ঘরের দরজায় পড়তেই চমকে উঠলুম। দরজা হাট করে খোলা, মরিয়া হয়ে ভেতরে ঢুকে গেলুম। যা ভেবেছি তাই। ঘরের দেয়ালে প্রকাণ্ড সব বিদেশি পেইন্টিং টাঙানো ছিল। দাদামশাইয়ের মস্ত একটা ছবি ছিল, মহাপুরুষদের ছবি ছিল খানকতক, একটাও দেয়ালে আর নেই। মুখ থুবড়ে নিচে পড়ে খান খান হয়ে গেছে সব কাজ, ফ্রেম পর্যন্ত ভেঙে গেছে। আরো অদ্ভুত ব্যাপার, সারা ঘরে যেন হুলুস্থুল লড়াই করেছে কারা। সোফাগুলো উল্টে পড়েছে, ডিভানটা কাত হয়ে রয়েছে, বইয়ের দুটো আলমারি টানাটানি করে স্থানচ্যুত করেছে কারা। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছি ব্যাপার দেখে। অবশ্য আঙ্গুল টর্চের বোতাম থেকে সরে যেতেই অন্ধকার ঘিরে ফেলল এবং তখন সচেতন হয়ে আবার বোতাম টিপলুম। উজ্জ্বল এক ঝলক আলো কোণের দিকে গিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ডে রক্ত ছলকে উঠল। সারা শরীর হিম হয়ে গেল যেন। কোণের মেঝে ও দেয়ালে চাপ চাপ রক্ত, টাটকা রক্ত জলজল করছে। আর এক মুহূর্ত দাঁড়াবার বা ব্যাপারটা ভালো করে দেখার সাহস হল না। তক্ষুনি ঘুরে কাঁপতে কাঁপতে এবং টলতে টলতে প্রায় দৌড়ে চলল। সিঁড়িতে আছাড় খেয়ে টর্চটাও গেল বিগড়ে। চেঁচিয়ে উঠলুম, রামলাল রামলাল। রামলাল মোম হাতে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে বলল,
কি হলো দাদাবাবু?
ভাঙা গলায় অতি কষ্টে বললুম,
নিজের ঘরে কাকে খুন করা হয়েছে?
রামলাল আশ্চর্য ফিক করে হাসল, আগের ভঙ্গিতে বলল,
ও কিছু না, আও বাতাসের কাজ, চলে আসুন দাদাবাবু।
সমস্ত ব্যাপারটা অস্বাভাবিক এবং ভয়ঙ্কর, কিন্তু সকালে দুরু দুরু বুকে নিচের সেই ঘরে গিয়ে আমি অবাক হয়ে দেখি রাতের সেই ভয়ঙ্কর প্রলয়ের এতটুকু চিহ্ন নেই কোথাও। কোথাও এক ফোঁটা রক্ত কেন এতটুকু লাল দাগ পর্যন্ত নেই? তাহলে কি ব্যাপারটা নিছক দুঃস্বপ্ন? মোটেও না, একই স্বপ্ন দুজনে তো একসঙ্গে দেখা অসম্ভব। তাছাড়া রামলাল বলল,
কর্তাবাবু বাড়ি না থাকলে এমনটা হয়, বাড়ির ছোট বড় সবাই তা জানে, তাই রাতের ঘটনা নিয়ে আপনার মতো কেউ মাথা খারাপ করে না।
শরতের উজ্জ্বল রোদে বাড়ি এবং পরিবেশ কি সুন্দর দেখাচ্ছিল। অবিশ্বাস্য মনে হচ্ছিল রাতের ঘটনাগুলো। দিন মানে হাওয়া নেই, কেমন একটা গুমোট ভাব। বিকেল অবধি রামলালের সঙ্গে সেই বসার ঘরে ক্যারাম খেললুম। তারপর রোদ কমে আসার সঙ্গে সঙ্গে অস্বস্তি জেগে উঠল। রাত হলেই এই বাড়িটা জেগে উঠবে, তাকে জাগিয়ে তুলবে এসে এক অদ্ভুত ঝোড়ো হাওয়া। বড় অবিশ্বাস্য লাগে। এ রাতে শোয়ার সময় মনে মনে ঠিক করেছিলুম, যা কিছু ঘটুক রামলালের মতো নির্বিকার থাকব। রামলাল যথারীতি নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করল। কিন্তু আমি জানি ঘটনা শুরু হলে সে জেগে যাবে। যথারীতি লোডশেডিং চলছে, বাইরে চারদিকে একটা অস্বাভাবিক স্তব্ধতা, যেন মঞ্চের পর্দা উঠার প্রতীক্ষায় স্থাবর জঙ্গম রুদ্ধ শ্বাসে রয়েছে। রাত দশটা বাজার সঙ্গে সঙ্গে আবার বাগানের দিকে সনসন শব্দ শুনতে পেলুম। অমনি একটা জেদ এসে গেল। নিচের ঘরটাতে কাল রাতে এক হত্যাকাণ্ডের শেষ দৃশ্যে উপস্থিত হয়েছিল, আজ গোড়া থেকে উপস্থিত থাকার ইচ্ছে পেয়ে বসল। পাছে রামলাল বাধা দেয় তাই টর্চ নিয়ে চুপচাপ বেরিয়ে পড়লুম। কয়েক সেকেন্ডের মধ্যে ততক্ষণে সেই অদ্ভুত রহস্যময় ঝোড়ো বাতাস হুলস্থুল বাঁধিয়েছে এসে। সিঁড়িতে পা রাখা দায়, ঝড়ের ধাক্কায় টাল খাচ্ছে শুধু। সিঁড়ির শেষ ধাপে নেমেই আলো ফেললুম বসার ঘরের দরজায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারলুম না যা দেখলুম। ঘরের দরজাটা পুরনো এবং প্রকাণ্ড, মচমচ খটাংখট শব্দে দুটো কপাট খুলে গেল। সনসন করে ঢুকে গেল তক্ষুনি, ভেতরে তোলপাড় শুরু হল। এক লাফে নেমে ঘরে ঢুকে পড়লুম। টর্চের আলোয় কয়েক সেকেন্ডের জন্য ভেসে উঠল পাতা চাপা ঘাসের মতো ফ্যাকাশে বেটে একটা শরীর, মানুষেরই শরীর। পরনে প্যান্ট শার্ট আর মাথার টুপিও যেন আছে। সে একটা ছবি টেনে নামাচ্ছিল, আমার দিকে ঘুরল। মুখটা যেন চীনাদের মতো। সেই মুহূর্তে টর্চটা বিগড়ে গেল। আমি চেঁচিয়ে ডাকতে লাগলুম, রামলাল, রামলাল। তারপর টের পেলুম অসম্ভব ঠান্ডা হিম দুই হাতে কেউ আমার গলা টিপে ধরেছে। জ্ঞান হারানোর মুহূর্তেও রামলালকে ডাকার চেষ্টা করছিলাম। জ্ঞান হলে দেখি রামলালের বিষণ্ন মুখ। সে আস্তে আস্তে বলল,
শরীর ঠিক আছে তো দাদাবাবু?
প্রথমে ঘড়ি দেখে নিলুম, 12:25 বাজে। ঘরে উজ্জ্বল আলো, বিদ্যুৎ এসে গেছে। শরীর খুব ক্লান্ত, গলায় সেই ঠান্ডা স্পর্শটা এখনো লেগে আছে। দুঃস্বপ্ন নয়, যা ঘটেছে সবই সত্যি। তাহলে ব্যাপারটা রামলালকে বলতে চাচ্ছিলুম, সে বাধা দিয়ে বলল,
চুপসে নিদ করুন দাদাবাবু, বুঝলেন তো হাওয়া বাতাসের ব্যাপারটা কি। এবার এই কর্তামশায় কেনার পর প্রথম প্রথম আমি খুব লড়ার চেষ্টা করেছিলুম, পারিনি। তবে কর্তামশায় ওই বাড়িতে আর থাকতে চান না, বলে গেছেন ফিরে এসে বেঁচে দেবেন।
বললুম, নিচের ঘরে একজন চীনা আমার গলা টিপে ধরেছিল।
চীনা নয় দাদাবাবু, জাপানি। শুনেছি ব্রিটিশ আমলে জাপানের সঙ্গে লড়াই বাঁধলে লোকটা নিজের পেটে ছোরা মেরে আত্মহত্যা করেছিল। এই বাড়িটা ছিল তারই। তবে ব্রিটিশ সোলজাররা এসে লাশটা বাঁশবনে ফেলে দিয়েছিল, তখনও নাকি ধরে প্রাণটাও ছিল। এখনো রাত বিরেতে বাঁশবনে শুয়ে কাঁদে।
চমকে উঠে বললুম, তাহলে সেই রক্তই দেখেছি, হারাকিরির রক্ত।
হাই তুলে রামলাল বলল,
ও ছেড়ে দিন, আপনাকে তো বলেছিলাম দাদুবাবু এসব নিয়ে মাথা ঘামাবেন না, খাওয়া বাতাস থেকে গা বাঁচিয়ে চললে কোনো ক্ষতি হবে না, লড়াই করতে গেলেই যত ঝামেলা, বুঝলেন তো?
বুঝলাম, জাপানি ভদ্রলোক হারাকিরি কবে মারা গেছেন বটে, এখনো ব্রিটিশদের উপর রাগটা মেটেনি, ওকে বুঝিয়ে দেয়া দরকার, এদেশ ছেড়ে ব্রিটিশরা কত কাল আগে চলে গেছে, আমার বিশ্বাস সেটা বুঝলেই উনি স্বদেশে চলে যাবেন।
শুনছেন ভৌতিক 90.8 এবং দেখতে দেখতে সময়টা হচ্ছে ঠিক এই মুহূর্তে রাত 2:15। আর যে কনক এবং ফিরোজ খান ভৌতিক 90.8 থেকে ঠিক এই মুহূর্তে বিদায় নেবে, বাট আপনাকে কথা দিচ্ছি আবার কথা হবে আগামী মঙ্গলবার ঠিক রাত 12:00। যারা যারা অসংখ্য SMS এবং কমেন্ট করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা যারা ডাউনলোড করে শুনতে চান মিস করে ফেলেন তাদের জন্য একটি ওয়েবসাইটের অ্যাড্রেস বলছি, উইচ ইজ ফিউশন বিডি। যদি গুগলে গিয়ে ফিউশন বিডি এবং ভৌতিক দুটো শব্দ একসাথে লিখে ফেলেন তাহলে হোপফুলি আপনারা সেখানে আমাদের প্রত্যেকটা এপিসোডের শো পেয়ে যাবেন। আর যারা যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে আমাদের সাথে ফ্রিডম সবুজ তিনি ছিলেন, আমাদের সাথে ইস্তিয়াক সানি তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, MD হোসেন কমেন্ট করেছেন, প্রিন্স অফ কিং সম্রাট তিনি সাভার থেকে আমাদেরকে কমেন্ট করেছিলেন, কমেন্ট করেছিলেন আমাদেরকে MD হোসেন, এবং কমেন্ট করেছিলেন অমিত, কমেন্ট করেছিলেন প্রিন্স আমাদেরকে সাভার থেকে, তাজ আমাদেরকে কমেন্ট করেছিলেন, আকাশ করেছিলেন আমাদের সাথে, তানজিল পাটোয়ারি উত্তরা থেকে তিনি আমাদেরকে কমেন্ট করেছিলেন, তানভীর ইসলাম সহ আরো অনেকগুলো বন্ধু আমাদেরকে কমেন্ট করেছিলেন এবং SMS মাধ্যমে আমাদের সাথে, আদি ছিলেন, রংপুর বয় ছিলেন, শুভ রাত্রি কনক অ্যান্ড ফিরোজ খান, আর রেদওয়ান টনি পাড়া থেকে আমাদেরকে SMS করেছিলেন, শেষ মুহূর্তে আমাদেরকে SMS করেছেন মেহেদি মাহবুব কুষ্টিয়া থেকে, এবং আমাদের সাথে শামিউল ইসলাম ছিলেন, রিয়াজ ছিলেন রামপুরা থেকে, নিশাদ নরসিংদী থেকে, রেদওয়ান টনি আমাদের গাজীপুর থেকে SMS করেছেন, আদিতি রাজ আদি তিনি আমাদেরকে SMS করেছেন, অয়ন নর্থ কাফুল থেকে, ভৌতিক রক্স থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এমন উৎসাহিত করবার জন্য, আদিফ মতিঝিল থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, ইলমা নরসিংদী থেকে আমাদেরকে SMS করেছিলেন, SMS করেছিলেন আমাদেরকে, নারায়ণগঞ্জ থেকে তৌসিফ, নাদিম জুরাইন থেকে তিনি আমাদেরকে লিখেছেন, ওয়াইফাই শামিম তিনি আমাদেরকে বাসাবো থেকে SMS করেছেন, সজীব মিরপুর থেকে ভৌতিক ফাস্ট শুনেই এর ফ্যান হয়ে গেলাম। অলরাইট, আজকের মতো আমরা বিদায় নিব, বা যারা যারা ভৌতিকটাকে ভালোবাসেন আগামী সপ্তাহে আবারও তাদের প্রত্যেকটা মানুষের সাথে কথা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।